This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Green Present. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
রবিবারের রাতে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। বরাবরের মতোই যাহা বলিব সত্য বলিবর আসন আলোকিত হয়েছে। আরো একজন বন্ধু এখানে বসেছেন লাখো মানুষের সামনে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো উপস্থাপন করবার জন্য। শুরুতেই আমরা আর জি রাজুর কাছ থেকে জেনে নেব কে আজকের অতিথি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি ইব্রাহিম হোসেন। চাঁদপুরের বাবুরহাটে 22 বছর বয়সী ইব্রাহিম হোসেনের জন্ম। সেখানে বেড়ে ওঠা সাত ভাই বোনের মধ্যে ইব্রাহিম হোসেনের অবস্থান তৃতীয়। মানুষের সঙ্গে মেলামেশা করা তার বিশেষ একটি গুণ। এছাড়াও তিনি গরিব দুঃখীদের সাহায্য করতে পছন্দ করেন, বন্ধুদের বিপদে আপদে এগিয়ে আসেন। এক বন্ধুর পড়াশোনার খরচ তিনি নিজে চালান। এছাড়াও খেতে ভালোবাসেন ইব্রাহিম হোসেন, বিশেষ করে ফল, এবং তার মধ্যে রয়েছে আম এবং পেয়ারা। ক্রিকেট হচ্ছে ইব্রাহিম হোসেনের সব থেকে প্রিয় খেলা। কিন্তু এত কিছুর পরেও ইব্রাহিম হোসেন আজ কেন সত্য বলার মঞ্চে, তা জানতে চলে যাচ্ছি আজ কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা রাজুর কাছ থেকে জানলাম যে আজকে এখানে কনফেস করার জন্য আছে ইব্রাহিম। ইব্রাহিমের কাছ থেকে আমরা জীবনের অপ্রিয় সত্যগুলো জানবো। তবে তার আগে আপনাদের জানাতে চাই বরাবরের মতো আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তো তার সঙ্গে প্রথমে একটু কথা বলে নিচ্ছি। ডক্টর তাজুল ইসলাম, আরো একবার ওয়েলকাম করছি শীতের এই রাতে এত রাত জেগে আমাদের সঙ্গে থাকবার জন্য। শুনতে পাচ্ছেন আমাকে? জি, এবং আশা করছি বরাবরের মতোই অনুষ্ঠান শেষে আপনার মূল্যবান মতামত আমরা পাবো। প্রিয় শ্রোতা, আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের মূল পর্বে। আর বরাবরের মতোই থাকছে এসএমএস পোল, এবং এসএমএস পোলে আপনাদেরকে মুখোমুখি হতে পারে যে কোনো সময়। আমরা শুরু করছি যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। জি, আপনি বলুন।
আমার ফ্যামিলিতে আমরা পাঁচ ভাই বোন, মধ্যবিত্ত ফ্যামিলি আমরা। আমার বাবা একজন কর্মকর্তা, গুলশান একে আব্বা আর কি ভ্যান চালাইতো। আমাদের একটা সুন্দর একটা ফ্যামিলি ছিল, মানে মধ্যবিত্ত ফ্যামিলি বলতে কি হাসি খুশি সবকিছু মিলে আমরা হাসি খুশি
পরিবার।
আমার ভাই বোনের পাঁচ জনের ভিতরে আমি তিন নম্বর। যখন আমার বয়স 7 বছর, দেখতাম বাবা আমাদেরকে খুব ভালোবাসে। আমার বাবা কাজ করে, আমার বাবার কাছে আমি যেটাই চাইতাম, যে শুন যেটাই আবদার করতাম, আমার বাবা কোনোদিন আমার আবদার ফেলতেন না। আমি যখন ক্লাস 3 পড়ি তখন আমার একটা অসুখ হয়, টাইফয়েড জ্বর। ট্রাফিক জ্বরের কারণে আমার বাবার আমার এই অসুখের পিছনে অনেক টাকা খরচ করে সে এখন মানে হাতে কোনো টাকা পয়সা নেই। আমি 3 মাস বিছানায় পড়ে থাকি, আমার পড়াশোনা অলরেডি টোটালি অফ হয়ে যায়। 3 মাস পর আমি সুস্থ হই আস্তে আস্তে, আমি আবার পড়াশোনা চালু করি। এভাবে আস্তে আস্তে আমার হাসি খুশি আনন্দে দিনগুলো কেটে যাচ্ছিল। হঠাৎ আমি যখন ক্লাস 5 এ পড়ি, আমার পাশের বাসার এবং পাশের রুমের একটা মেয়েকে আমার অনেক ভালো লাগে।
মেয়েটির
নাম আসমা, মেয়েটি আমাকে পছন্দ করতো না, আমি মেয়েটিকে দেখলেই পছন্দ মানে ভালো লেগেছে, একদিন দেখাতে ভালো লেগেছে। পরে মানে খোঁজ নিয়ে দেখি যে আমার সাথে আমার ক্লাসেই ভর্তি হয়েছে নতুন মেয়েটা, আসছে আর কি নতুন এলাকাতে, আইসে ওইখানে ভর্তি হয়েছে ক্লাস 5 এ। হঠাৎ একদিন তাকে একটা চিঠি লেখা প্রপোজ করে দেয়।
আপনি কিভাবে বুঝলেন যে একটা মেয়েকে প্রপোজ করতে হলে একটা চিঠি লিখতে হয় বা এরকম কিছু?
আমাকে দিয়ে আমার সিনিয়ররা এরকম অনেক কাজই করেছে
এর আগে। এটা শুনি ঘটনাটা,
যেরকম আমার একটা ভাই আছে, আমি তার নামটা বলতে চাই, নাম সোহেল। সে আর কি আমাকে দিয়ে একদিন একটা মেয়েকে বলছে আর কি যে ভাইয়া এই 10টা টাকা রাখো, এই চিঠিটা নিয়ে ওই আপুটাকে দিয়ে বলবা যে ভাইয়া দিছে, সোহেল ভাইয়া দিছে, দিলে নিয়ে নিবে, তোমাকে কিছু বলবে না, তুমি চলে আসবা। মেয়েটি চিঠিটা নিয়ে ডাইরেক্ট প্রিন্সিপাল স্যারের কাছে।
তো আপনি এটা দেওয়ার পরে মেয়েটা প্রিন্সিপালের কাছে দিয়ে দিল, তারপর
প্রিন্সিপালের কাছে দিয়ে দিছে। প্রিন্সিপাল এখন ওই সোহেল ভাইয়াকে আবার ডাইকা নিয়ে আসা এখন বলতেছে যে তুমি কি ওকে চিঠি দিছ? সোহেল ভাইয়া বলছে যে হ্যাঁ আমি দিছি চিঠি, ভালোবাসা তো কোনো অপরাধ না, আমি ওকে চিঠি দিছি, আমার ভালো লাগছে ওকে, আমি চিঠি দিছি। তারপর দেখলাম আর কি ভাইয়াটার সাথে পরে জাস্ট 1 মাস পরে দেখলাম ভাইয়ার সাথে উঠে বসে ঘোরাফেরা করে, কত জায়গায় যায়, আমি সেটাই ফলো করে আর কি ওই মেয়েটাকে চিঠি লিখছি।
ওকে, তার মানে আপনার ধারণা হয়ে গেল যে এরকম চিঠি লিখলেই মানে কাউকে না কাউকে পাওয়া যাবে।
জি, আমার ধারণা ওটাই ছিল।
চিঠিটা আপনি পড়েছিলেন যে যেটা লিখেছে?
না, আমি ওটা পড়িনি।
না পড়ে আপনার মনে হয়েছে ভিতরে কি আছে?
আমাকে সাথে করে নিয়ে গেছে।
ওকে,
আমার হাতটা ধরে সাথে করে প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে গেছে।
আচ্ছা,
ওরা আমি আর কি চিঠিটা লিখলাম ওকে, চিঠিটা লিখলাম এরকম আই লাভ ইউ, নিচে দিয়ে লিখে দিছি আমাকে জানাও। পরে এই মেয়েটা করছে
কি কাজটা করতে গিয়ে আপনার ভয় হয়নি কোনো ধরনের?
না, আমি ছোটবেলা থেকে একটু সাহসী ছিলাম।
প্রিয় শ্রোতা, এখানে একটা বিষয় আপনাদেরকে নোট করতে চাই। একটা কথা আছে যে শিশু যে পরিবেশের মধ্যে বড় হয় সেই পরিবেশটাকেই সামহাও সে অ্যাডাপ্ট করে। এই জন্যই জিজ্ঞেস করছিলাম যে চিঠির ব্যাপারটাও জানলো কিভাবে ক্লাস 5 এ পড়া একটা স্টুডেন্ট, বলুন। তারপর
আমি নিচে লিখে দিছি যে আমার উত্তরটা আমি জানতে চাই, ঠিক একদিনের ভিতরে আমার উত্তরটা দিয়ে দিবা।
আচ্ছা,
মেয়েটা চিঠিটা পড়লো না, নিয়ে ব্যাগের ভিতরে রেখে দিছে। বাসায় যাওয়ার পর আমাকে জানলা দিয়ে ডাক দেওয়ার আব্বুকে নিয়ে সহ এসে বলতেছে যে আব্বু ও আমার একটা চিঠি দিছে যে এরকম এরকম আমাকে নাকি লাভ করে, লাভ জিনিসটা কি আমিও জানি না, আর ওকে জিজ্ঞাসা করো যে ও কিভাবে আমাকে ভালোবাসলো, আমি তো আর পছন্দ করি না।
মানে এটা আপনাকে জানালার কাছাকাছি ডেকে নিয়ে ওর বাবাকে ডেকে নিয়ে এসে ওটা বলেছে। ভেরি ইন্টারেস্টিং। তারপর
ওর বাবা আমাকে বাইরে ডাক দিয়ে নিয়ে আসছে যে ছেলে জিজ্ঞাসা তো আমি দিয়ে আঙ্কেল, বাইরে যাওয়ার পরে সালাম দিলাম। পরে বলতেছে যে তুমি কি চিঠি লিখছ? না তো আঙ্কেল, আমি তো ওকে চিঠি লিখিনি। তাহলে এই চিঠিটা কে দিছ? ওরে আমি কি আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন কে দিছে? আমি তো জানি না, লাভ কি আমি নিজেও জানি না। পরে আমাকে বলতেছে তুমি যেহেতু না লিখছ, আচ্ছা তুমি এরকম একটা লেখা আবার লেখা দেখাও তো আমারে। পরে আমার হ্যান্ড রাইটিং দুরকম, আমি ভালো মতো ভালোভাবে লিখতে পারি, খারাপ ভাবে লিখতে পারি। আমি খারাপ ভাবে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে দেয়া মানে তার বাবা তাকে বলতেছে, মেয়েটাকে বলতেছে যে এটা কিভাবে সম্ভব, তোমাকে এই চিঠিটা দেখো অন্য কেউ দিছে। আর ও বলতেছে না বাবা ওই দিছে, এই চিঠিটা ওই ছেলেই দিছে, আমাকে আর কেউ দেয় নাই, অন্য কেউ দেয় নাই, ওই ছেলেই দিছে। এখন ওই মেয়েটা আমাকে স্কুলে যাওয়ার পথে দেখা হয়েছে, ডিরেক্টলি আমার বলতেছে তুই আমার কাউকে চিঠি দিয়ে আমার আব্বুরা তো মাইর খাওয়াই ছিস না, তোরে দেখবে আজকে স্কুলে না মাইর খাওয়ানো।
ওকে,
ডিরেক্ট আমার ট্রিট করে আসছে রাস্তার উপরে। আমি আর ভয়ে আর স্কুলে যাই ওই দিন, আমি ব্যাগ চলে আসি বাসায় আইসা মানে আমার বন্ধু বান্ধবের সাথে আমি খেলাধুলা করতেছি। আমার একটা ফ্রেন্ড আছে নাম মেহেদি, আমার খুব কাছের বন্ধু, ক্লোজ, একদম ছোটবেলার বন্ধু।
ওকে,
আমার ওই ফ্রেন্ডটার আমি বলতেছি যে দোস্ত দেখ আমি একটা মেয়েরা এরকম এরকম চিঠি লিখছি। পরে বলতেছে তুই চিঠি লিখলি গেলি আর সরাসরি বুঝাই দিতি, আমাকে আরো সাহস দিচ্ছে। পরে আমি বলতে চাই নাই, তারপর আবার ও আমার অনেক জোরাজোরি করতেছে তুই বলে দে। পরে আমি কোচিং এ যাওয়ার পথে একদিন ওর সাথে আবার রাস্তায় দেখা মেয়েটার সাথে। পরে আমি বলতেছি, ও আমার দেখার পরে বলতেছে কিরে তুই না কালকে স্কুলে যাস, তুই তো আমার লাগে গেলি আবার পিছন দিয়ে চলে আসলি গেলি, ভাই ভাই সস। আমি তোর মতো আমি আর কি লেয়া ভাই পাবো? আমার একটা কাজ ছিল, একটা আত্মীয়র বাসে চলে গেছেন, এই কারণে আমার তার স্কুলে যাওয়া হয় নাই। তারপর আমার বলতেছে, তুই কি আমার সত্যি সত্যি লাভ করো? আমি বললাম যে হ্যাঁ, আমি তোমাকে সত্যি সত্যি লাভ করি। তাহলে তুই আমার বাবাকে সত্যি কথা বলতে পারবি যে হ্যাঁ আমি তোমাকে চিঠিটা লিখছিলাম? যদি সত্যি কথা বলতে পারিস তাহলে তোর লোক আমি প্রেম করবো, নাহলে করবো না।
ওকে, মেয়েটা অনেক বেশি ইন্টেলিজেন্ট। ওকে,
আমি মনে মনে চিন্তা করতেছি যে আমি তোকে আই লাভ ইউ বলি এদিক দিয়ে, আর তোর বাবা ওই দিক দিয়ে আমার মারুক না। আমি ধারণাটা আমি বুঝা করেছি যে ও আমার সাথে একটা চালাকি করতে চেয়েছিল, যে এটা বলে ওর বাবার হাতে আমার মেরে খাওয়াবে, আমার ফ্যামিলি দিয়ে আমার মেরে খাওয়াবে। এখন আমার আব্বুর সাথে আবার কিভাবে জানি ওর আব্বুর সাথে যোগাযোগ হয়ে যায়, একই সাথে কাজ করে, জব করে একই সাথে। তারপর আমার আব্বুকে সরাসরি ওই মেয়েটা যা বলতেছে যে আঙ্কেল এরকম এরকম আপনার ছেলে তো আমাকে ভালোবাসি লেখা একটা চিঠি লিখছিল, আপনার ছেলেকে আপনি কিছু বললেন, নাহলে কিন্তু আমি আমার আব্বু দিয়ে মার খাবো।
মানে মেয়েটা গিয়ে আপনার বাবাকে বলেছে এই কথা? ওকে,
পরে আমার বাবা বলতেছে কি বলো, আমার ছেলে তো শান্তশিষ্ট, আমি তো দেখি না কারোর সাথে কোনোদিন মিশতে বা কারোর সাথে কোনো ঝগড়া করতে বা মারামারি করতে, তোমাকে কিভাবে চিঠি লিখতে যাবো? কোনো মেয়ের সাথে ধরো মিশতে দেখিনি। পরে কি আমার বাবা বিশ্বাস করতে যাচ্ছে না। পরে মেয়েটা একদিন রাত ঠিক 9টার দিকে কারেন্ট চলে যায়। আমরা তখন এলাকাতে মানে বন্ধু বান্ধব, কারেন্ট চলে গেলে অনেক বন্ধু বান্ধব মানে 10-12 জন বন্ধু বান্ধব হয়ে একসাথে
আড্ডা দেওয়া হয়
এবং খেলা হয়, টুক পলান্টিস খেলতেছিলাম। সেই সময় মেয়েটা আমার আড়াল থেকে মানে অন্ধকারের ভিতর আমি কিভাবে খুঁজে নিছি আমি নিজে বলতে পারি না, আমার শার্টের কলার ধরে টান দিয়ে এত গলির ভিতরে ঢুকেছে। ঢুকে বলতেছে তুই সত্যি সত্যি আমার ভালোবাসোস? আমি বললাম যে না, তোরা তোর ভালোবাসি না, তুই যেহেতু তোর বাবা দিয়ে আমার খাওয়ার জন্য প্ল্যান করছো, তাহলে আমি প্রেম করবো না।
ওকে,
পরে মেয়েটা আর কিছু বললো না, সরাসরি চলে গেলো। পরের দিন স্কুলে ওই নিজে আমাকে চিঠি লিখে দিয়েছে ওর বান্ধবীর দিয়ে। তারপর আম্মুর নাম্বারটা আমাকে দিয়ে দিচ্ছে, যে নাম্বারটাতে রাত ঠিক 8:30 দিকে ফোন দেবো আজকে রাতে যেভাবে হোক।
ওকে,
আমি নাম্বারটা নিয়েছি, নাম্বারটা নিয়ে ওইখানে ডাইরেক্ট সিরা ফেলাইছি, চিঠিটা নিয়ে ওর আব্বুর কাছে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি যে আপনি তো বলছেন যে আমি আপনার মেয়েকে ভালোবাসি, এখন দেখেন আপনার মেয়ে নিজে আমাকে চিঠি লিখছে। পরে ওর আব্বু বলতেছে আচ্ছা আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করবো, তুমি এখন চলে যাও। পরে নাকি শুনছি যে মেয়েটা অনেক পিটাইছে, স্কুলে আসে নাই, মায়ের খাওয়া তার জ্বর এসে অবস্থা। পরে আমি শুনতে পারি যে সে অসুস্থ। আমি স্কুল থেকে ডাইরেক্ট স্যারকে না বলেই টিফিনের সময় পালা আসে চলে গেছি তার বাসায়।
ওকে,
যা আমি ওরে জানলার দ্বার দেখতে স্যার ডাকতেছি, এই আসমা তোর কি জ্বর আসছে? স্যার তুই শয়তান আবার আসছো, তোর কারণে আমি মার খেয়েছি, তুই চলে যা, তোর মুখ আমি দেখতে চাই না। ওই সেই যে আমি ওর সাথে লাস্ট এই কথাটা বলছি, তারপর থেকে ওরা আমি দেখি না। তারপর হঠাৎ করে স্কুলে একটা মারামারি হয় আমার সাথে। ওদিনকে আমার ক্লাস পরীক্ষা চলতেছে, টেস্ট পরীক্ষা, ওই মারামারিটা মানে হয়ে যায় এক পর্যায়ে, মানে আমার সাথে বসছে আমার পাশে আমার বন্ধুটা, মানে একদম ক্লোজ স্কুলের। এখন আমার বলতেছে যে তোর খাতাটা একটু দিবি, আমি দেখে দেখে লিখবো। আমি বললাম যে কেন তুই পড়িস নি? কয় না, আমি তো পড়ছি কালকে, যা কারণ চলে গেছে আর পড়তে পারি, ঘুমায় গেছি, এই কারণে পরীক্ষাটা দিতে একটু সমস্যা হইতেছে। তুই তো পড়ছস মনে হয়, তুই যেহেতু লিখছিস এতগুলো আমাকে একটু দেখা। পরে আমি দেখাতে চাই না, আমার মানে টান দেয় খাতাটা নিয়ে ওই লিখতেছে। পরে আমি বললাম যে কি রে তুই এরকম করে লিখতেছিস কেন? আমি কিন্তু স্যারের কাছে বিচার দেবো, তুই দে বিচার, আমি লিখতেছি। পরে আমি খাতাটা টান দেয় নেওয়ার পরে আমার খাতাটা টান দেয় ছিঁড়া ফেলা। ছিঁড়া ফেলানোর পরে ক্লাস অনেক জোরে থাপড়টা মারার পরে মাথা ঘুরা পড়া যায়, 10-15 মিনিট ওইখানে শুয়ে থাকে।
কিন্তু আপনার হলে কি টিচার ছিল না?
ছিলেন।
তারা কি করছে?
আমার হলের টিচার, আমি তাহলে থাপ্পড় মারার পরে আমার টিচার দৌড়ে আসছে, দৌড়ে আসার পরে আমরা বলতেছি কি রে তুই এত চকচকে মারলি কেন? আমি বললাম যে স্যার এরকম এরকম বিষয়, আমি ওকে দেখাতে দিনে দেখা আমার খাতা ছিঁড়ে ফেলছে। পরে আমার স্যার বলতেছে তোর খাতা নিচ্ছে ভালো কথা, একটু দেখতো না হইলে নকল করো না, সে তো নকল করতে যাচ্ছে। এখন আমি তাকে মারছি, আমার অপরাধ কিসে? আমার খাতা ছিঁড়া ফেলেছে। এখন খাতা ছিঁড়া নিয়ে একটা গ্যাঞ্জাম লাগার পরে ও 10-15 মিনিট শুয়ে থাকার পরে উঠে, উঠার পরে ওর কাছে 4-5টা কলম একসাথে নিয়ে আমার পিঠের উপরে 3-4টা পার দেওয়ার পরে দেয়া আমি ওইখানে পড়ে যাই।
স্যারের সামনে
স্যারকে ধাক্কা দেওয়া ফালা দেওয়া হয়েছে, স্যারকে ধাক্কা দেওয়া ফালা দেওয়ার পরে আমার তিন চারটা পার্ট দিয়ে দিছে। আর যখন আমার পার্টটা দেওয়া হয়েছে, আমার স্কুলের যত বন্ধুবান্ধব আছে আমার ক্লাসের সবাই মিলে ওরে ধরছে, ধরার পরে দেওয়া স্যারও ধরছে, স্যার ধরা ডাইরেক্ট প্রিন্সিপালের কাছে নিয়ে গেছে। আমার সহ সাদাসাত ছিল, আমার রক্ত লাল হয়ে গেছে সাদাসাতটা কলমের পার দেওয়ার পরে। পরে প্রিন্সিপাল বলতেছে, মানে প্রিন্সিপাল এইসব ঘটনা সব শোনার পরে ওকে টিসি দিয়ে বের করে দিয়েছে স্কুল থেকে, আমাকে বাসায় পাঠা দেওয়া হয়েছে, তোমার ইংরেজি পরীক্ষা দেওয়া লাগবে না, তুমি বাসায় চলে যাও, সুস্থ হলে পরীক্ষা দিতে এসব। পরে আমি বাসায় চলে যাই, আমি বাসায় চলে যাই বলতে কি বাইরে বৈশা থাকি, যে আমি রক্ত মাখা শরীর না যদি বাসায় যাই, আমার আব্বা আমাকে জিজ্ঞাসা করবে যে তুই কি করে আসছো। পরে আমি ভয়ে বাসায় যাই না, সেদিন সারাদিনই আমি বাইরে, রক্ত যখন শুকা গেছে আমার শরীরে, রক্ত শুকা পিছনে মানে একটা কিরকম মানে জড়ো হয়ে রয়েছে একসাথে অনেক রক্ত, ব্লিডিং হইতাছে হইতাছে হইতাছে। এক পর্যায়ে আমি সাতটারে এক জায়গায় পাম্পে, আমাদের এখানে একটা পাম্প আছে পানির পাম্প, পাম্পে গিয়া সাতটার ধুই, ধুইয়া এই শার্ট দিয়ে নিজের পিঠ মুছি, মুছার পরে সাতটা পরেই হাঁটা ধরি, আস্তে হাঁটতে 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 আফতাবনগর চলে আসি, মেল আফতাবনগর, আফতাবনগর আইসা ক্রিকেট খেলা দেখতে থাকি মাঠে বৈশা। ওই ছেলে পরে আমাকে ফলো করতে করতে মধ্যপাড়া বাজার থেকে ডাইরেক্ট আমাকে ফলো করতে করতে আফতাবনগর চলে যায়। যাওয়ার পরে
কি নাম ছিল ওর?
ওর নাম ছিল সুমন।
ওকে,
এখন মানে এক পর্যায়ে আমি গিয়ে বসছি, এক পর্যায়ে হঠাৎ করে স্টেম উঠে আমার সমানে পারে মায়ের, আমার পিটাইলো যে তোর লিগা আমার টিসি দেবের কে দিও স্যার, তোর আজকে মেরে খেলাম। পরে আরেক পর্যায়ে দেখা গেছে কি রে তুই আমার মারতে আইসস, তোরা কি আমি ছেড়া দিবো, আমি আর একটি স্টামলে পাল্টা বাড়ি তিন চার জন দেখি ওরকম মানে।
আচ্ছা,
বাড়ি দেওয়ার পরে এখানে মানুষজন ছিল দেখে সারাছাড়ি করাইছে, সারাছাড়ি করানোর পরে আমার বলতেছে কি জন্য মারামি লাগছে, বললাম যে ভাইয়া এরকম এরকম বিষয় পরীক্ষা হলে, আমি সব কিছু বললাম ভাইয়া। তাদেরকে বলার পরে যে সে এই তারাই ওই ভাইয়ারাই তারাই দুই তিনটা ছটকা মিলে বাসা পাঠা দিছে, আমাকে ওইখানে ওই ভাইয়ার সাথে রেখেছে। তারপর ওই ভাইয়া আমাকে হুন্ডা দিয়া বাসায় নিয়ে দিয়েছে, তার সাথে আমি সবকিছু শেয়ার করছি বাসায় যেতে যেতে, যে ভাইয়া এরকম এরকম বিষয় আমাকে এই কারণে মারা হয়েছে, আমি তাকেও মারছি সে আমাকেও মারছে। একপর যা তার টিসি দেয় স্কুল থেকে বের করে দেয়, এখন আমি যদি বাসায় যাই আমার আব্বু যদি আমাকে এই অবস্থায় দেখে আমাকে খুব মারবে। পরে ওই ভাইয়া আমার বাবাকে বুঝা বলে যে এরকম এরকম বিষয় ওর কোনো দোষ নেই, ওই ছেলেটারই দোষ, ওই ছেলের কারণে ও আর কি এই অবস্থা, ওকে কিছু বলার দরকার নেই, ওকে হাসপাতালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করেন। পরে আমার বাবা আমাকে আলসেম হসপিটাল নিয়ে যায়, আমাকে ওষুধ দেয়, পরে মানে বাসে চলে যাই আমি। বাসে যাওয়ার পরে আমি খাওয়া দাওয়া করে গোসল টোসল করে যখন শুই, আমার সাথে সাথে জ্বর চলে আসে, জ্বর এরকম এক সপ্তাহ, জ্বর নিয়ে আবার পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পর আমার যখন রেজাল্ট বের হলো আমি ফেল করছি।
ইংরেজি পরীক্ষাটা আপনি দিতে পারছিলেন এরপরে?
না, আমি আর ইংরেজি পরীক্ষাটা দিতে পারিনি।
ওকে,
পরে আমি পরীক্ষার রেজাল্ট খারাপ করি, এক পর্যায়ে আমার আব্বু মানে মনে অনেক কষ্ট পায় যে পরীক্ষা ফেল করছি, এই কষ্ট পাওয়ার ক্ষেত্রে আমাকে এক জায়গায় কাজে দিয়ে দেয়,
মানে আপনার লেখাপড়া বন্ধ করে দেয়,
লেখাপড়া অলরেডি টোটালি বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে আমাকে আমার খালুর দোকানে পাঠা দেয় সদরঘাট,
জি
ভিক্টোরিয়া পার্কে, এখানে আমার খালুর দোকান আছে পানসিঘাটের দোকান, ওইখানে চলে যাই আমি। পরে আমার খালু আমাকে দোকানে নিয়ে আসে, যায় সাইডে বসে বসে দেখি কিভাবে দোকানদারি করতে হয়, কিভাবে কেমন কি করতে হয়। ওরা এক পর্যায়ে ওই দোকানে একটা সেলসম্যান ছিল, দোকানের মানে ওই লোকটারে চাকরি থেকে নাই করে দেন, মানে বাপ করে দেওয়ার পরে আমাকে ওইখানে নেয়। পরে আমি এখানে কাজ করি, সকালে আসি পাঁচটার সময়, আবার রাতে সারাদিন থাকি দোকানে, দুপুরবেলা ভাত খেতে যাই, ভাত টাত খাওয়ার পরে আবার আসি দোকানে, আসে রাতে দশটা এগারোটা এরকম করে টাইম।
ওকে,
তারপরে প্রায় বছরখানিক পার হয়ে যায় ওই দোকানটাতে, এক পর্যায়ে আমার খালু এখান থেকে চলে যায়, সে আমার এক মামা আমার আম্মুর চাস্তো ভাইয়ের ওয়ার্কশপে চলে যায়, আমি দোকানে একা রয়ে যাই। তার দুলাভাই আমার খালুর দুলাভাই সহ আমি দুজন মিলে দোকানদারি করি। এক পর্যায়ে আমার খালু, সে যেটা সত্যি কথা ভাইয়া, আমার খালু আর কি ওইখানে থাকা আমার কাছে টাকা নিত, যে আমার কাছে টাকা নেই, এখনো বেতন পাই নাই, আমার জন্য কিছু টাকা পাঠাও। পরে আমি বললাম যে আমি টাকা পাবো কোথায়, কয় রকম এরকম দোকান থেকে নাও, আমি আমার ভাইয়ের কাছ থেকে আমি টাকাটা নিয়ে আইতেছি, তুমি আমার ভাইয়ের টাকাগুলো দিয়ে দিও।
ওকে,
কত টাকা? এই তো 2000 টাকা। এই সেই শিখে আমার ছবি দোকান থেকে শুরু করে,
মানে এই টাকাটা আপনি কার জন্য নিলেন?
আমার খালুর জন্য।
এবং সে কোথা থেকে নিতে বললো আপনাকে?
দোকান থেকে।
দোকান থেকে? এবং এই
দোকান না জানিয়ে,
এই দোকানে আপনি কিসের কাজ করতেন?
পান সিগারেট বিক্রি করতাম।
পান সিগারেট বিক্রি করতেন, এবং এই পান সিগারেট বিক্রির টাকা আপনার কাছে থাকতো?
জি।
দোকান কিসের দোকান ছিল?
পান পান সিগারেট চকলেট টকলেট হিসেবে এগুলো,
মানে এক ধরনের, এটাকে মনোহারি দোকান বলে। ওকে, ঠিক আছে। তো এই টাকা আপনি চুরি করলেন আপনার খালুর জন্য?
জি।
ওকে, তারপর?
পরে আবার 15-20 দিন পরে সে আবার ফোন দেয় যে ইব্রাহিম এরকম এরকম আমার টাকা টাকা দরকার ইমার্জেন্সি, আমাকে টাকাটা দাও। ঠিক আছে, আমাকে দরকার না, আমার ভাইয়াকে দিয়ে দিও, আমি আমার ওই ভাইয়ের কাছ থেকে আবার 1,000 টাকা নিয়ে যেতেছি, আমি মেজো ভাইকে দিয়ে দিও তুমি। পরে আমি কইতাছি কি ব্যাপার, সে তো আমার চুরি শিখাইতেছে, আমি তো এরকম করতে চাই না। তারপর যাই হোক, দিয়ে দিলাম। দিয়া আমি আমার খালুকে আবার ফোন দিলাম যে দেখেন এরকম কাজ আমি আর কেউ করার না, এগুলো আমার দেওয়া হবে না, যদি প্রয়োজন বোধ মনে করেন তাহলে আমি আপনার দোকান থেকে চলে যেতেছি, এরকম যদি আমাকে দেওয়া করেন। পরে আমার খালু অসুবিধা নেই, তুমি করো, আমি দেখি এই চাকরিটা ছেড়ে দেবো, আবার দোকানে চলে আসবো। মানে দোকানটা এমন একটা প্লেস, জগন্নাথ ইউনিভার্সিটির অপোজিটে, তো ভার্সিটি এরিয়া, ভালো টাকা সেল হয় প্রতিদিন, 15-20 হাজার টাকা সেল আছে দোকানটাতে।
জি।
আমাকে প্রথম অবস্থা 3-4 মাস কোন টাকা দিত না, ছাত্রের জন্য টাকা দিত, যখন যত টাকা চাইতাম 100-200-300 যা চাইতাম দিত। এক পর্যায়ে আমার খালু মানে ওইখান থেকে চলে আসে, আমার দোকানে আসে, মানে তারা সাদাদুল্লা ভাই কি মিট করলো, মিট করার পরে আমার বলতেছে, মানে পরের দিন সকাল বেলা 20টা টাকা হাতে দিয়ে বলতেছে যে তুমি বাসায় চলে যাও, তোমার দোকানে আসার দরকার নেই।
আচ্ছা,
মানে তাদের কাছে আমি কালার হয়ে গেলাম যে আমি নাকি চোর, উল্লেখ করা হলো আমি চোর। তারপর আমি মনে অনেক বড় একটা কষ্ট পেলাম যে যার জন্য করলাম চুরি সে নিজেই কয় চোর। পরে আমি চলে যাই, মনে কষ্ট করে আমি বাসায় চলে যাই, আমি আব্বা আম্মাকে কিছুই বলি না যে কি জন্য এসব উৎসব, কিছুই আমি বলি না। পরে আমার খালু আমার আব্বা আম্মুকে কিভাবে যেন বুঝায় নিছে আমি কিছুই বলি না তোদের, এখন পর্যন্ত বলি নাই। এই যে জেবিএসবি তে আসার কারণ আমি সত্য কথা বলতে আসছি, এটাই আমার সত্য কথা। পরে এক পর্যায়ে আমি আবার সেই বন্ধু বান্ধবের সাথে আবার লিপ্ত হয়ে যাই, আমার বন্ধু মেহেদির সাথে, মেহেদি, শাওন, কায়ুম, আরো আরেকজন আছে ইসলাম, মানে আমরা এই 4-5 জন বন্ধু বান্ধব মিলে একই সাথে বড় হয়েছি ছোটবেলা থেকে। মানে তারা সহ আমরা মানে আড্ডা দিই, খেলা করি, অনেক কিছু করছি। ওরা এক পর্যায়ে হঠাৎ মানে আমরা এই কয়েকজন বন্ধু বান্ধব মিলা একটা রাজনীতির ছাত্র সাহেবকে ঢুকে গেছে।
কিভাবে ঢোকেন?
এটা ঢুকি মানে আমার বন্ধুরা কইতেছে যে এরকম এরকম যে এলাকা ভিত্তিক একটা ইউনিট কমিটি হইতেছে, তোর নামটা কিছু দিবি? আমি বললাম কেমন ইউনিট, কয়েকটা রাজনৈতিক দল, এটাতে যদি দেশ তাহলে তোর জন্য ভালো হবে, তোরা কেউ ডরে মারতে পারবো না।
কোন ক্লাসে পড়ার বয়স তখন আপনার?
তখন আমি তো পড়াশোনা বন্ধ।
না, তারপর আপনি যদি পড়তেন তাহলে কোন ক্লাসে পড়তেন?
যদি পড়াশোনা করতাম তো ক্লাস 9-এ।
ক্লাস 9-এ পড়তেন, তার মানে আপনার বয়স তখন 14-15 বছর। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আজকে এখানে ইব্রাহিম তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের কাছে কনফেস করতে এসেছে, এবং তার পরিবারও জানবে আজকে যে কেন ইব্রাহিম এই বিপদগামিতার পথে নিজেকে এতদূর নিয়ে এসছে, এবং কোন কোন ভুলগুলো করেছে, যে ভুলগুলোর পেছনে শক্তিশালী কিছু ব্যাকগ্রাউন্ড ছিল। আমরা 4 মিনিট পরেই ফিরব, আর বরাবরের মতোই বলতে চাই আপনাদেরকে মোস্ট ওয়েলকাম করতে চাই আমার ফ্যান পেজে, এবিসি রেডিওর ফ্যান পেজে। যদি আসতে চান তাহলে আমাদের এখানে চলে আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি যদি আমার ফ্যান পেজে এসে ওর সঙ্গে কথা বলতে চান, নক করতে চান, তাহলে ফ্যান পেজটি হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, অ্যান্ড প্লিজ লাইক ইট। ওকে, এবং এবিসি রেডিও ফ্যান পেজ এবিসি রেডিও FM 89.2 নামে আছে, এটি ফেসবুক ভেরিফাইড পেজ, বাংলাদেশের টপ মোস্ট ওয়ান্টেড রেডিও ইন্ডাস্ট্রির সবচেয়ে পপুলার পেজ। আমরা ফিরে আসবো ঠিক 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
Music Highway Route 892, it's a race to the finish line. Destination ABC. Stay tuned.
Don't be Royal Tiger Green presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself.
চার্মিনিট পর আরো একবার ওয়েলকাম করছি রয় টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিপিয়ার রয়েছে আপনার সঙ্গে শুনছেন এবিসি রেডিও FM 89.2, এবং কনফেস করতে চাইলে ফোন করুন আমাদেরকে 09613892892 এই নম্বরে। আমি আরো একবার বলছি 09613892892 এই নম্বরে। আবারও ফিরে যাচ্ছি ইব্রাহিমের কাছে। হ্যাঁ ইব্রাহিম, তারপর
তারপর আমরা সবাই মিলে আমার কি আমাকে বোঝানোর পরে যে এরকম এরকম তোর একটু মারতে পারবে না, তুই তোর মন চাইলে তুই যে কোনো কাউরে যে কোনো ব্যক্তির তুই পিটাইতে পারবি, মারতে পারবি, যে কোনো লোকের যে কোনো এলাকায় গেলে তোর সাহস একটা থাকবে যে অমুক ভাইয়ের লোক, ওই ভাইয়ের সাথে আসো, যদি শুনে তাহলে ভয়ে তোর একটু মারবো না, তোর গায়ে কেউ হাত দিব না। পরে এক পর্যায়ে আমি এখানে নাম দিই, নাম দেওয়ার পরে এখানে আমার পোস্ট হয়, আমি মানে ওই দলটারই কাজ ছিল যেমন মিছিল মিটিং এগুলাতে যাওয়া, ওখানে যাওয়া, কোন গ্যাঞ্জাম হলে বোমা,
আপনি যে কাজগুলো করছেন এটা এটা কি ফ্যামিলি জানতো?
জি না, আমার ফ্যামিলি কেউ জানতো,
ফ্যামিলি তখনো জানতো না,
না তখন।
আচ্ছা, ফ্যামিলির অগোচরেই আপনি এখানে জয়েন করেছেন, ওকে বলুন। তারপর
তারপর মানে একদিন একটা মিটিং এ আমাদেরকে সবাইকে যেতে বলছে, সিলেক্ট করছে, মানে আমরা 50 জন ছেলে একসাথে থাকতে বলছে। মিটিংটাতে যাব, মানে যাওয়ার পর্যায়ে কি মিটিং চলাকালীন আমাদেরকে বোম মারতে হবে, এরকম পর্যায়ে ককটেল মারতে হবে। তারপর মানে একটা ব্যাগ থেকে বের করলো আমার বন্ধু নাম সোহাগ, ব্যাগ থেকে মানে লাল লাল কালো কালো মানে কিছু কিছু ডিব্বার মতো আর কি, এগুলো বের করে দিল আমার হাতে। মানে বন্ধু বলতে কি সিনিয়র ফ্রেন্ডের মধ্যে চলতো, আমি আরো বন্ধু বলতাম। পরে আমার দিয়া বলতেছে কয় এটা নাড়াচাড়াও করবি না, কোনো চাপও দিবি না, হাতের মাঝখানে রেখা খালি উপরের দিকে মারবি, উপরের দিকে মারবি যেন জোরে দূরে যায়। পরে আমি করলাম যে যদি হাতের উপরে ফেটে যায়, হাতের উপরে ফাটলে হাত উঠে যাবো। পরে আমি কই না আমি মারবো না, তুই মার। পরে তিন মাস পরে এক পর্যায়ে আমি মেরে দিই, আমি মেরে দেওয়ার পরে ওইখানে বোমা ফাটে, মাঝখানে পরে অনেক মানে 20-30 জন মানুষ আহত হয় ওইখানে, আমরা ওইখান থেকে সরে যাই। এক পর্যায়ে আমরা যখন এলাকায় চলে আসি, আমাদের ওই সিনিয়রটা ফোন দেয়া সবাইকে একজোট করে কিছু টাকা দিল, যে আমাদের লিডার সভাপতি তার হাতে দিল, বলতেছে যে তোরা সবাই এটা ভাগ করে নিস, এখন তো ভাইয়ের কাছে নাই, পরে আবার দেবো বেশি করে দেবো। পরে আমরা সবাই মিলে এটা ভাগাভাগি করা 100 টাকা করে সবাই ভাগে পাই
এই বোমা মেরে,
এই বোমা মেরে। পরে চিন্তা করলাম যে খালি দুইটা বোমা মারছি 100 টাকা দিল, যে 5টা মারি তাহলে আরো দিবো। পরে এক পর্যায়ে আর কি ওইখান থেকে মানে একটা সমস্যা হয় আমাদের এলাকায়, রেড করা যায় যে এই এলাকা তো নতুন কমিটি আছে, আর এই এলাকার থেকে ওদিনকার পোলাবেন বেড়েছে, আর এই এলাকার নেতৃত্ব থেকে বেড়েছে এই এলাকাটা রেড। তো পরে এলাকাটা রেড দিছে, এলাকাটা রেড দেওয়ার পরে তো আমরা কেউ এলাকায় থাকতে পারতাম না, এলাকায় যার যার আছে যার যার মতো বাসায় থাকতাম, ভয় বেরোতাম না। পরে আমি ওই রেডটা হয় এক সপ্তাহখানেকের মতো এলাকায় আমাদের রেড করা থাকে। পরে আমি আবার আমার খালুর মাধ্যমে সদরঘাট চলে যাই, ওইখানে যাওয়া।
যে বোমাটা মারলেন এটা কি আপনার ফ্যামিলির লোকজন কেউ জানলো ওই সময়টাতে?
জি না,
কেউ জানলো,
কেউ জানতো না।
ওকে,
পরে এক পর্যায়ে আমি আবার সদরঘাট চলে আসি। ঠিক এক সপ্তাহ পরে একটা মেয়ে বড় গার্লস স্কুলে মানে আমাকে দেখছে আরো আগে ফলো করতো, পরে একদিন হঠাৎ করে আমার ডাক দিছে যে এই ছেলে এদিক আসো। বললাম যে জিয়াপু বলেন না, আমিও দেখতাম মেয়েটারে, তখন আমার মনে করেন শরীর স্বাস্থ্য ছিল অনেক ভালো, চেহারা ফেস কাটিংটা ছিল অন্যরকম, বলতেছে তুমি আমার সাথে সাথে আসো, আমি যেখানে যেতেছি ওইখানে চাও। আমি বললাম কেন, আমি আপনার সাথে যাবো, তোমার সাথে কথা আছে এদিক আসো। পরে আমি যাই, যাওয়ার পরে আমার মেয়েটার বলতেছে তোমারে অনেকদিন ধরে আমি দেখতেছি না, কোথায় ছিল? বললাম যা তুমি আমার অনেকদিন ধরে দেখতেছ না, কোথায় ছিল? আমি তোমার কেন বলবো? পরে কোথা থেকে এই মাত্র আপনি বললে, এখন আবার তুমি বলতেছো। আমি কই সরি। আচ্ছা আপনি আমাকে কিসের জন্য খুঁজছেন এই কয়দিন? কয় তুমি বুঝো না, আমি তোমার দোকানের সামনে আসলে কিভাবে তাকা থাকতাম তোমার দিকে।
এটা কি মানে মেয়েটা আপনার সমবয়সী ছিল নাকি আপনার চেয়ে বড় ছিল?
জুনিয়র ছিল।
জুনিয়র ছিল?
জি। আমার 2-3 বছর জুনিয়র হবে এরকম। মেয়েটার নাম মিমি, মেয়েটা আমার এক পর্যায়ে প্রপোজ করে। আমি বললাম যে তোমরা তো মেয়েরা খালি ছলনাই করতে জানো, তোমাদের সাথে কিসে প্রেম করবো? যদি ছলনার সাথে যদি রিয়েল লাভ করতে পারো তা আমি তোমার সাথে প্রেম করবো। রিয়েল লাভের ক্ষেত্রে যদি কি কি দেখাই দেবো তোমার বলো। বললাম কিছুই দেখাতে হইব না, এটা হলে আমার মনের ভিতরে যদি আমি যদি বুঝতে পারি যে হ্যাঁ তোমার জন্য ভালোবাসা আমার মনের ভিতরে জন্মেছে তাহলে আমি তোমাকে ভালোবাসবো, আর যদি না মনে হয় তাহলে আমি তোমাকে বাসবো না। কয় এক কাজ করো, আমার আম্মুর নাম্বারটা রাখো আর তোমার নাম্বারটা দাও। তোমার মোবাইলটা আমার পকেট থেকে নিয়ে সে তার আম্মুর নাম্বারটা এখানে টাইপ করে দিল, তার আম্মুর নাম্বার একটা ফোন দিয়ে দিছে আর তার আম্মুর নাম্বারটা আমার মোবাইলে দিয়ে গেছে। কয় ঠিক 12:01 আমার ফোন দেওয়া উইশ করবো। আমি কেন উইশ করবো, আজকে আমার বার্থডে, আমার বার্থডে উপলক্ষে তোমাকে আমি মানে আই লাভ ইউটা বললাম, তোমাকে আমি পছন্দ করছি, জাস্ট আমাকে ফিরা দিও না। 12:00 দিকে তুমি তোমার মনের অনুভূতিটা আমাকে জানাবে। এক পর্যায়ে আমি করলাম কি মোবাইলটা অফ করে ছেড়ে দিলাম। তখন আমার ফোনে মিস কল আউট সার্ভিস চালু করা ছিল, দেখলাম মানে সেটা খোলার সাথে সাথে 87টা মেসেজ, জান প্লিজ ফোন করো, শেষ এটাই, আর কোনো কথা নেই। 87টা মেসেজ একই, 132টা খালি ফোন দেওয়া হয়েছে। পরে রাতে তখন 1টা বাজে, আমি ফোন দিলাম, ফোন দেওয়ার সাথে সাথেই ফোনটা রিসিভ করছে রিং বাজার সাথে সাথে, রিং বাজার সাথে রিসিভ করার সাথে সাথেই সেখানে শুরু করেছে। তুমি আসলো না কেন, আমার উইশ করলো না কেন, তুমি এখন আসো, তুমি না আসলে আমি এখন আত্মহত্যা করবো। আমি বললাম যে কি বলো তুমি আত্মহত্যা কেন করবো, আমি কি তোমাকে ভালোবাসছি? তোমার তো আমি ভালোবাসি, তুমি না ভালোবাসলে? পরে আমি বললাম যে তোমার বাসা তো চিনি না, আমি কীভাবে আসবো? পরে বলতে থাকো তুমি আমার সাথে ফোনে কথা বলতে থাকো, আমি তোমার অ্যাড্রেস দিতেছি। পরে ফোনে ফোনে বললো এখান থেকে রিক্সা নিবা, রিক্সা নিয়ে ডাইরেক্ট ওয়ারে চলে আসবা, ওয়ারে ভিতরে গুলি মাথায় খাড়াইলেই আমি তোমাকে নিয়ে যেতেছি। পরে ওইখানে দাঁড়াই আমি, মেয়েটা আমার কাছে নিয়ে যায়, তার বাসার গ্রেজের সামনে আমাকে দাঁড়া করে, তুমি এখানে 10 মিনিট দাঁড়ো, আমি খালি যাবো আর আসবো, তোমাকে কেউ জিজ্ঞাসা করলে খালি আমার নম্বর বাজে, আমি মিমিদের বাসা আসছি গেস্ট হিসেবে। পরে মিমি দেখলাম কি KFC থেকে বার্গার, তারপর
ইনফ্যাক্ট ওই মেয়েটা সম্পর্কে আপনি তখনও তেমন একটা ভালো কিছু জানেন
না,
ইনফরমেশন তেমন একটা জানেন না, শুধুমাত্র ওই দোকানে বসে কাজ করেন বা ওই এলাকায় ঘোরাফেরা করেন, এই কারণে মেয়েটার সাথে একটু যোগাযোগ হচ্ছে। ওকে বলুন।
পরে আমার এই বার্গার বিরিয়ানি আর একটা বিয়ার দিছে, তোমার ছেলেরা তো বিয়ার পছন্দ করে, এই কারণে আমি জানি যে বিয়ারে এই কারণে নিয়ে আসি তোমার জন্য। তারপর আমি বিয়ার আমি তো খাই না, আচ্ছা খাওয়া তোমার জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতেছি। পরে আয়না আমাকে দিছে, এইগুলো সব আমার সামনে খাওয়া, খাওয়ার পর তুমি তোমার মনের অনুভূতিতে বলবো। পরে এক পর্যায়ে ওর কাছে আমি হার মেনে যাই, পরে আমি আই লাভ ইউ টু বলি ওকে।
বিয়ার খাওয়ার পরে?
বিয়ার না, বিয়ার আমি খাইনি ওর সাথে, সামনে বিয়ারটা খাই না, বিয়ারটা আমি দিয়ে দিচ্ছি ওকে। পরে আমি ওকে আই লাভ ইউ টু বললাম, বলার পরে যে আমাদের রিলেশনটা শুরু হয়, আমার সাথে রিলেশনটা চলতে থাকে। আমরা আহসান মঞ্জুরে দেখা করতে যাই, ফার্স্ট মিউচুয়াল হয় ওইখানেই, ও আমার হাতটা ধরে ফার্স্ট, আমি প্রথম আর কি কোনো মেয়ের হাতের স্পর্শ পেলাম, আমার শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। ওরা আমি বলতেছি কি ব্যাপার তোমার শরীরে কি ভোল্টেজ বেশি নাকি, মানে কেমন শরীরটা ঝাড়া মারলো আমার, আবার ঠান্ডা হইতেছে, মারাটারা যাওয়া মনে হয় কারণ ঠান্ডা হয়ে গেছে। আমি তো কি বলো না, দুষ্টামি করলাম। পরে আহসান মঞ্জুরে তো বেড়া আমি ওর বাসায় দিয়ে আসি, আমি আবার চলে আসি দোকানে। পরে আমাদের এলাকাটাতে পুলিশের ঝামেলাটা কমে যায়। পরে মহসিন ফোন দেয়, আমার ফ্রেন্ড মহসিন থাকে মালিবাগ, ফোন দেওয়ার পরে আমার বলতেছে যে ইব্রাহিম তুমি এলাকা চলে আসো, এলাকার অবস্থা ঠান্ডা হয়ে গেছে, এলাকায় থাকতে পারবো। পরে আমি এক পর্যায়ে এলাকায় চলে যাই, মিমিকে না কিছু বললেই আমি চলে যাই। পরে মিমি আমাকে ফোন দেয় যে কি ব্যাপার তুমি কই, আমি বললাম আমি তো মধ্যপাড়ায় চলে আসছি আমার একটু কাজে। কি কাজে আসছে? আমাকে আমার বাসায় এখানে আব্বুর সাথে দেখা করতে আসছি, আব্বু আম্মুর সাথে চলে আসবো না? হ্যাঁ চলে আসবো। পরে এক পর্যায়ে ওখানে আমার বন্ধু বান্ধব আমার দেখা দেয়, তুই আর যাওয়ার দরকার নেই, সদরঘাটে ভাই আমাদেরকে একটা সাইট দিছে, এই সাইটটা থেকে আমরা আর কি এখন টাকা পয়সা ইনকাম করতে পারবো। আমি কি সাইট? রাস্তা মেন রাস্তায় যে কটা দোকান আছে এই দোকান থেকে 20-30 টাকা করে উঠে আমরা আমাদেরকে চলতে গেছে, যে টাকাটা উঠবে সে টাকাটা জমা রাখতে বলছে, এক সপ্তাহ পরে আমরা মানে দেখবো অ্যামাউন্টটা কত হয় তারপর আমরা ভাগাভাগি করে নেবো। ওরে আমি বললাম যে আচ্ছা দেখ কি হয় না হয়, আগে প্রথম সপ্তাহটা দেখি তারপর আমি ডিসিশন নেবো। এক পর্যায়ে মিমি আবার ফোন দিছে আমার রাতের 9টার দিকে, তুমি এখন আসবা ইমার্জেন্সি আমার সাথে দেখা করো। তখন আবার শীতকাল, আমি এখন আসতে পারবো না, আমার কাছে অনেক শীত করতেছে, আমার বাসায় ল্যাপের নিচে শুয়ে রেখেছি, তুমি ল্যাপের নিচে শুয়ে থাকো। পরে এটা বলে আমি ফোনটা কেটে দিই, অথচ আমি সে সময় ভারে
বারে
গুলশান বারে,
মানে আপনি বারে তখন রেগুলার যান
না? রেগুলার না, এক ফার্স্ট আমার মহাসিন নিয়ে যায়
ওই বারে বসে আপনি কথা বলছেন, মানে কি ড্রিঙ্কস করার জন্য?
ড্রিঙ্কস করার জন্য। ওরা মহাসিন আমাকে নিয়ে যায়, জোরাজোরি করে নিয়ে যায়, কিন্তু চল আমার পর পক্ষ দিয়েও তার আমি খাওয়াবো এমনি। আমি বললাম যে কেন কোনো পার্টি বুটি আছে নাকি? কেন না আমি তোর এমনি খাওয়াবো, চল দেখ কেমন মজা লাগে। পরে এক পর্যায়ে আমি গেলাম গুলশানের ঘরে, যাওয়ার পরে এক চিপ নিলাম আরে উইস্কি, দেওয়ার পরে দিয়ে এটা আমি খাইলাম, খাওয়ার পরে দিয়ে যে ভালোই লাগে। পরে আরেক চিপ নিলাম, আরেক চিপ নেওয়ার পরে ওই চিপও খেলাম, পরপর এরকম তিন চার চিপ খেয়া ফেলেছি। খাওয়ার পরে সমানে বমি করা শুরু করেছি, এখানে খাওয়ার সাথে সাথে মাথার চক্কর দেওয়ার পরে আমি ওইখানে বমি করে দিচ্ছি। কেমন আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে। ওরা আমার ধৈরাও ওর বাসে নিয়ে যায়, ওর বাসে কেউ থাকে না, ও একাই থাকে, আর আব্বা আম্মু গ্রামে থাকে। আর কিছু মনে নেই আমার রাতের ঘটনা। সকালবেলা উঠা শুনি যে আমার দেহ কাপড় চোপড় চেঞ্জ করছে, চেঞ্জ করার পরে দেয়া আমার গোসল করাইছে নিজে।
কার বাসায় এটা?
ও আমার ফ্রেন্ডের বাসায়।
ফ্রেন্ডের বাসায়, ওকে।
সকালবেলা উঠা শুনি যে এরকম বিষয়। আমি লুঙ্গি পরা, আমাকে কিরা, আমি লুঙ্গি পরা কি লেগা, কে পরাইছে? আমি পরাইছি। তো আমি কেন? তোর তো পুরো বমি দিয়া পুরো শরীর নষ্ট হয়ে গেছিল। আমি তো ব্রেকফাস্ট খাইছিস, তো অসুবিধা নেই, রেগুলারলি করে লেলে অসুবিধা হয়ে। পরে মানে ওর পরের দিনই আরেকটা মিটিং আমরা যাই, ওই মিটিংটা হয় 100 ফিটে উত্তরবার্ধা। মিটিংটা মানে ওই রাস্তাটার ভিতরে এমন একটা জায়গা, ওইটা একটা গলি দিয়ে ঢুকলে আরেকটা গলি দেওয়ার যে বাইরে এবো কেউ কারো খুঁজা পাবো না, এরকম একটা গলি। মানে ওই গলিটার মাঝখানে আমরা দাঁড়ানো যে আমরা ওই গলিটার থেকে অ্যাটাক করবো, বোম মারবো, এরকম কন্ট্রাক্ট আমরা গিয়েছিলাম। গলিতে দাঁড়ায় আমরা মিছিলের ওইখানে বোম মারবো,
মিছিলে বোম মারবো,
মিছিলে যে আমাদের প্ল্যানের লেগে আমরা তিনজন তিন দিকে দৌড় দেবো। পরে এক পর্যায়ে মানে ওইখানে দাঁড়াই মিটিং চলাকালীনই আমরা তিনজন চারটা বোম মারি। চারটা বোম মারার পরে
এই বোম গুলোকে আপনাদের কাছে আসতো না আপনারা নিজেরা বানাতে?
আমাদের কাছে আসতো,
আমাদের কাছে আসতো। আচ্ছা,
পরে আমরা ওইটা মারলাম। মারার পরে আমরা তিনজন তিন দিকে বেড়ে যাই। বেড়ে যাওয়ার পরে এক পর্যায়ে পুলিশ আমাদেরকে ফলো করে ফেলায়। পুলিশ ফলো করার পরে আমাদেরকে অনেক দৌড়ানি দেওয়ার পরে মানে ফার্স্ট দৌড়ানিটা আমার দেয়। ওই গলিটা দিয়ে ঢুকার পরে আমি একটা বাড়ির ভিতরে ঢুকে যাই, পুলিশ আমার আর ফলো করতে পারে না। ওই বাড়িটার ভিতরে দেখে আমি আবার পুলিশের সামনে দিয়ে বেরিয়েছি।
ওকে,
পুলিশের সামনে দিয়ে বেরিয়েছি। আমার জিজ্ঞাসা করতেছে তাদেরকে কোনো ছেলেরা দৌড়া যেতে দেখলাম কি না, তো আঙ্কেল দেখিনি। ও আচ্ছা। পরে আমি পুলিশের সামনে দিয়ে ওইখান থেকে চলে আসি। ওইখান থেকে আসার পরে আমার হাত পা কাঁপতেছে, আমি কি জনগণের মতো বাইসা গেলাম এখানে? যদি ধরতাম আমার হাত পাওয়া কিছু থাকতো না। পরে ওইখান থেকে বাড্ডা থেকে আমি আবার সদরে চলে যাই। যাওয়ার পরে মিমির সাথে আবার কন্টিনিউ করলাম। তারপর যে মিমি মানে আমাকে ভুল বুঝে, ভুল বুঝাবুঝি হয় এই কারণে যে আমি নাকি আমার ফোন করলে আমাকে ওয়েটিং পায়, আমি নাকি আরেকজনের সাথে রিলেশন করি। ও আর কি এরা শুরু করেছে, তুমি ওয়েটিং এ থাকো, তুমি কারোর সাথে রিলেশন করো। ওরে আমি তো জানি যে আমি তো কারোর সাথে রিলেশন করি না, ও আর চাপাই দিতে আমার উপরে। পরে আমি বললাম যে মিমি তুমি এসব করো না, তোমাকে বাসা থেকে কি বিয়ে দেবে? কয় তোমার স্যার আমি তো কালই বিয়ে করবো না, আমি বাসা থেকে কে বিয়ে দিবো আমার, তা চলো আমরা এখনই বিয়ে করবো। আমি সিরিয়াস হয়ে গেছি। মিমি কয় কি বলো তুমি এখনই বিয়ে করবা? আমার তো এখনো প্রাপ্ত বয়স না, তোমার বয়স লাগবো না, চলো। পরে মিমিরা আমি ডাইরেক্ট বাসা থেকে টাইনে নিয়ে আসি। পরে আমার কথা তুমি একটু চিন্তা করে দেখবা, এখন করবা না আর এক বছর পরে করবা। আমি বললাম যে না এখনই করবো, তোমার যেহেতু এত সন্দেহ, তোমার সন্দেহ আমি কাটাই দিতেছি। পরে কয় তুমি তো বিয়ের পরে এটা করতে পারো, তুমি একটু চিন্তা করে দেখো, চলো আমরা আসান মঞ্জিলকে। পরে আবার গেলাম আসান মঞ্জিলে, যাই ওইখানে অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে দেওয়া করলাম যে আচ্ছা তোমার আমি এক বছর পরে বিয়ে করবো। ওর মতো থাকে, আমি আমার মতো থাকি। হঠাৎ আবার একদিন বাড্ডা আমি চলে আসি, আমার এক বন্ধুর ফোনে, ওই মহাসিনের ফোনে আমি বাড্ডাতে চলে আসি।
জি,
আসার পরে ওইখানে আমি থাকি কয়েকটা দিন, মহাসিনের বাসায় মহাসিনের সাথে থাকি। আমার আব্বা আম্মা তো জানে যে আমি সদরঘাট আছি, অথচ আমি তো সদরঘাট নাই। তারপর আবার দোকানে আমার খালু জানে যে আমি বাড্ডাতে আছি, মানে তাদের কাছে মিথ্যা কথা বলেছে, আমি কোথায় আছি সত্য কথা বলি না। এই এখন আর কি সত্য কথা জানতেছে আমার ফ্যামিলি যদি শুনে থাকে। তারপর ওই মিমি একটা ছেলেকে আর কি আগে থেকে ফলো করতো, মিমিকে ওই ছেলেটা প্রপোজ করে স্কুলের সামনে, মানে ঢাকায় পোলা ওই ছেলেটা আর কি প্রপোজ করার বাইক টাইক আছে, প্রপোজ করার পরে দেয়া মিমিও অ্যাকসেপ্ট করে ফেলা, ওর বাইক আছে, ইব্রাহিমের তো বাইক নেই। পরে
মিমি ওকে প্রস্তাব করে,
মিমি ওই ছেলেটাকে প্রস্তাব করে,
মানে কি কারণে প্রস্তাব করে?
যে ছেলেটার বাইক আছে, তার বাইক পছন্দ হয়ে গেছে। এটা আমি জানতে পারছি ও নিজের মুখেই বলছে, যে তোর আমার ডাইরেক্ট কেমনে বলছে। আমি জনকে গেছি যে কি ব্যাপার মিমি, আমি দেখছি আর কি ওরা হঠাৎ করে যে ছেলেটার বাইকে করে। আমি মনে হচ্ছে যে কোনো বান্ধবীর ভাই মনে হয় বাসায় মনে হয় লিফ্ট দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম কি তোমার কি কোনো বান্ধবীর ভাই? কয় না আমার কোনো বান্ধবীর ভাই না, আমি কে পেলে আমার একটা নিউ বয়ফ্রেন্ড। আমি আমি কে তুই কেটা আমি কি জানি তুই কেটা আমি কি জানি? তখন আমার মনে হয় যে আমার মাথা আকাশ ভেঙে বললো, কি ব্যাপার আমার এই কথা কেন বললো, আমার তো কোনো অন্যায় নেই। তখন আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার মিমি তুমি এরকম করতেছ কেন মিমি? কয় আমি এমন করতেছি এই কারণে তোমার তো বাইক নেই, ওই ছেলের বাইক আছে, তুমি যদি বাইক কেনো তাহলে আমি তোমার কাছে যেতে পারি। পর আমি আর একটা খারাপ ভাষা গালি দিই, গালি দেওয়া বলি তোর তো বাইকেই জন্ম দিছে, এই কথাটা বলি এরকম ধরনের। আমার একই দশায় কয় তোর লোক আমাদের রিলেশন এই জায়গায় ব্রেক আপ। আমি তুই সামান্য কারণে তুই এই জিনিসটা ব্রেক আপ করে দিলি, তোর বাইক কয়টা লাগবো আমি দেখি না, তোর বাইক আমি তোর দেখা দিই, তোর বাইক নিয়ে মাটি দিন তোর সামনে ওরা চ্যালেঞ্জ করি। পরে এক পর্যায়ে এই মিমির কাছ থেকে আমি চলে আসি যে ওই এই কারণে আমার এই জিনিসটা করাইলো, যার সারা আমি যেরকম আসলাম এরকম লাগছে তো ভালো অনেক। পরে আমি ওর কাছ থেকে বড় ধরনের একটা আঘাত পাই ওর কাছ থেকে, ওর আমি অনেক ভালোবাসি, আমার নিজের জীবনের চাইতে ওর আমি ভালোবাসছিলাম। আমার নিয়োগ ছিল যারা আমি বিয়ে করবো, ওরা বিয়ে করে আমি সংসার করবো ওর সাথে, কিন্তু আমার এই স্বপ্নটা ভেঙে দিচ্ছে। তবে আমার একটা কথা করতে মনে নেই, ওর সাথে আমার সাথে ফিজিক্যাল রিলেশন হয় একবার
মাঝখানে,
রিলেশনটা হয় আমার সাথে অ্যাট ফার্স্ট ওর বাসায় ওর বেডরুমে,
মানে ওর বেডরুম পর্যন্ত আপনার যাওয়া আসা ছিল।
ওর বেডরুম মানে ওর মা যখন না থাকতো বাসায় কেউ না থাকতো তখন আমার ফোন দিতে বাসায় যাওয়ার সময়। ওর একটা ছোট বোন আছে নাম লেখা রূপা, ওর ছোট বোনরা আর কি কিটকেট দিয়ে ওদিনকে রাতে মানে আমার হঠাৎ করে ফোন দিতে যে দেখো আমার বাসায় ডর লাগতেছে, তুমি যদি আমার
বাসায়, ঠিক আছে আমি বুঝতে পারলাম। তারপর
পরে এক পর্যায়ে ভিতরে রাখছিল আসে যে আমি যেটা মনে মনে চিন্তা করছিলাম সেটাই তো হলো যে এটা এখন কি করা যায়। পরে ওর কাছে আমি আবার মাপ চাইলাম, নিজে ফোন দিছি ওরে, আমার নিজের থেকে ওর কাছে আমি মাপ চাইছি যে দেখো মিমি আমি তোমার যেটা বলছি সরি, আমার সাথে আবার কন্টিনিউ করো তুমি, আমি তোমার চাই অনেক, আমার কাছে তোর মতো ছেলের সাথে রিলেশন করার চাইতে না করা ভালো, তোর মতো ফকিন রূপার কাছে রিলেশন করার দরকার নেই তোমার, আমার ওই ছেলেই ভালো। আমি ওই ছেলের নাম কি কর নাম রাসেল, বললাম যে রাসেল আচ্ছা ওরা আমি দেখে নেব, মানে ওই রাসেল যে আমি গার্লস স্কুলের সামনে থেকে ধরে নিই ডাইরেক্ট আর আমি কালীগঞ্জ নিয়ে যাই।
রাসেলকে আপনি কিভাবে মানে টার্গেট করেন, কিভাবে চেনেন?
ওই দিনকে আমি ওর বাইকের পিছনে দেখছিলাম ওরে।
ওকে, আপনি যখন এই কাজটা করতে নিছেন তখন কি আপনার সঙ্গে কোনো ফ্রেন্ড বা এরকম এরকম ছিল?
আমি সিঙ্গুলার একাই, ওর সাথে দুটা ফ্রেন্ড ছিল। পরে আমি ডাইকা নিয়ে যাই সেটা যে রাসেলের দিকে তোর সাথে আমার সাথে কিছু গোপন কথা আছে।
ওকে,
গোপন কথা কি? এমনি আর কি পার্সোনাল কথা আছে, তুই আমার সাথে হ্যাঁ কোথায়, এই তো সামনে ওভারব্রিজের উপরে, ওর ওভারব্রিজের কথা বলে ডাইরেক্ট আমি কালীগঞ্জ নিয়ে যাই। তুই একাই চল।
আপনি কি আপনার সঙ্গে কি কেউ ছিল নাকি আপনি একা একাই?
আমি একাই ছিলাম।
ওকে,
আমি 180 টাকা দিয়ে একটা ছুরি কিনি নিজে, যেখানে ছুরি টুরি বানায় সেখান থেকে কামার দোকান থেকে আমি একটা ছুরি কিনি। যে কথা হলো মেরেই ফেলাম, ওর কানার যাতে অবস্থা ওরা মেরেই ফেলাম, করলাম কি ওরা নদীর উপর নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে এক
পর্যায়ে কেন যাবে, আপনি তো অপরিচিত, আপনার সঙ্গে কেন যাবে?
আমি ওরা বলছি যে দেখ তুই যে মিমির সাথে যে রিলেশন করস, মিমির ক্ষেত্রে যেহেতু রিলেশন করস ভালো কথা, ওর তো কিছু তোর জানা দরকার, আমি বুঝতে পারছি তুই আমার এই যে কিলে নিয়েছিস, তুই বুঝতে পারছিস তাহলে এখন মিমিরে ফোন দে, ফোন দেয়া কবি যে তোমার সাথে আমার সাথে কন্টিনিউ করা সম্ভব না। পরে মিমিরে কয় না আমি মিমিরে ছাড়া বাঁচবো না, তো মিমিরে ছাড়া বাঁচবি না তাহলে তুই মেরা যা, তুই মিমিরে ছাড়া যেতে পারবি না তা আমি মিমিরে ছাড়া বাঁচতাম না, তুই আগে মেরা যা আমি পরে মরবো। ছুরিটা বাইর করার পরে এক পর্যায়ে জাহাজের কিছু লোক,
কোন জায়গায় এটা ঘটনাটা,
এটা কালীগঞ্জ মানে কালীগঞ্জ তেলঘাটের অপর সাইডে একটা মানে জাহাজ ঠিকঠাক করে ওই পাশটাতে মানে খালি দুই জাহাজের মাঝখানে, মানে পাশের জাহাজ থেকে ফলো করে একটা লোক যে ওই জায়গায় আমাদের সাথে হাতাহাতি দস্তাদস্তিতে। পরে দস্তাদস্তি হওয়ার এক পর্যায়ে আমার হাত থেকে ছুরিটা পড়ে যায়, ছুরিটা পড়ে যাওয়ার পরে আমার ধাক্কা দিয়ে ওই দৌড়ে পালা আসে। পরে এতজন মানুষের ভিতরে আমি ওরা ডাইরেক্ট করতে চাইছি চোর 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 চিন্তায় গেলি পকেট মেরে দৌড় দিছে, ওরা মানুষজন ধরে ওই জায়গায় এসেছে, মারার পরে আমি ওইটা কেটে যাই হসপিটালে, কেটে যাওয়ার পরে ওদের কিছুই করা হয় নাই। ওই ছেলে ডাইরেক্ট মিমির কাছে যা কইতেছে যে এরকম এরকম বিষয়, তুমি যে ছেলের সাথে আগে রিলেশন করতা ওই ছেলে তো আমার মেরা ফেলার জন্য কালীগঞ্জ নিয়ে গেছে, তা কি বল? হ্যাঁ তাহলে আমি ওরা ফোনটা বলতেছি, মিমি আমার ফোনটার সাথে যেতে আমি ফোনটা অফ করে দিই। তাই রাতের 10টার দিকে আমি যখন ফোনটা খুলি তখন দেখি যে তুই ফোন যখনই খুলবি তখনই আমার ইমার্জেন্সি একটা ফোন দিবি, এইভাবে মেসেজটা লেখে। ওরা আমি আমার ফোন দেয়, আমি কই কি ব্যাপার মিমি তুমি আমার মিসবিহেভ করতেছো কেন, তুই তুই করে বলতেছো কেন, তুমি তো আগে আমার তুই তুই করে বলতা না, তুমি করে বলতা এখন তুই তুই করে বলো কেন, ওই ছেলে কি তোমার সাথে সবকিছু, তোমার জন্য কি ওই ছেলেই ভালো, রাসেলই ভালো, আরে তুমি তো রাসেলের সম্বন্ধে কিছু জানো না, আমি তো জানি। মানে ওরা আমি একটা মিথ্যা কথা বলতেছি যে রাসেল তো এরকম এরকম নেশা করে খারাপ ছেলের সাথে আড্ডা দেয়, ও তো ভালো না, তুমি ওর সাথে রিলেশন করো না, তুমি যদি অন্য কোনো ছেলের সাথে রিলেশন করো তাহলে আমি রাজি আছি কিন্তু ওর সাথে করো না। পরে ওই ছেলে আমার কাছে আছে মিমি নিয়ে আমার ফোন দিয়ে মিমি আমার ফোন দিতে পরের দিন গেছে ছেলে যাবে ভাই আমাদের মাঝখানে আপনি বাধা রাখা হান না, আপনি আমাদের মাঝখানে বাধা রাখা হান না, মিমিকে প্রচুর ভালোবাসি। পরে আমি করলাম যে তুই যদি ভালোবাসস তাহলে একটা পরীক্ষা দিতে হবে আমার কাছে, কি পরীক্ষা, তুই যদি মনে করিস তোর হাতের একটা রক কাটা ফেলাইতে পারো তাহলে মনে করুন যে তুই ওরা আমার চেয়ে বেশি ভালোবাসস। পরে আমার কয়
ওর সামনে এটা মিমির সামনে,
মিমির সামনে মিমি আমার কইতেছে কয় এটা আবার কেমন ধরনের কথা, ওর হাতের রক কেন কাটবো, বললাম যে তাহলে দেখবা আমি আমার হাতের রক কাটা দেখা দেবো যে আমি তোমার কথা ভালোবাসছিলাম, কারোর দরকার নেই। পরে এক পর্যায়ে আমি করলাম কি ছুরিটা বাইর করে আমার কমর ওই ছুরিটা ছিল বাইর করে আমার হাতে একটা পোস্ট দিই, আমি এখনো দেখতে আসলে আমার কইতাছে কয় না রক কাটার দরকার নাই, আমি বুঝতে পারছি তোমার ভালোবাসে কেমন, তখন তুমি তো এসে বসো, তুমি তো আসার পরে কয় সরি দেখো আমি তোমার সাথে যা করছিলাম ভুল আছে, পরে আমি বললাম যে আচ্ছা যাও, তোমার আমি ফোন দিতে আছি, তোমার ফোনে সব আমার সামনে দাঁড়ায় করো, সামনে দাঁড়া করলে আমি তোমার ক্ষতি করে দেবো। ওরা আমি জানি যে আমার সামনে দাঁড়া যদি কোনো একটা কথা বলে আমি রাখবো, ওর রাস্তাতে আমি পাঠা দিই
রাস্তা এটা আপনাকে সরি বলে।
হ্যাঁ তারপর এক পর্যায়ে মিমি সহ চলে যায়, আমি মিমিরে ফোন দিই যে হ্যাঁ এখন বলো কি বলবো, তুমি হাতটা না কাটলে তো চলতো, আমি তেমনি রক্ত পছন্দ করি না, রক্ত দেখলে আমার মাথা ঘুরা যায়, আমি জানি যে তুমি রক্ত পছন্দ করো না এই কারণে তো কাটছি। পরে আমার কই কাছে দেখো তুমি আমার রাস্তা থেকে সরে যাও, পরে আমি বললাম যে তোমার সাথে তো আমার ফিজিক্যাল হয়েছে, এই ছেলে যদি জানে তোমার চারটা লাঠি দিব তোমার কোমরে, লাঠিটা চলে যাবো। পরে দয়া করে আমার এইসব বলো না রাসেলকে, তুমি যদি আমার যদি ভালো একজন বেস্ট ফ্রেন্ড হও, তোমার তো ছোট বোন আছে তাই না? আমাকে হ্যাঁ আছে, তুমি আমার ছোট বোন মনে করে ছেড়ে দাও। বললাম যে না তোমার আমি ছাড়তে পারবো না, তোমার অনেক ভালোবাসছিলাম, অনেক বিশ্বাস করছিলাম, তোমার আমি ছাড়তে পারবো না। পরে এক পর্যায়ে আমার কই আছে তুই যদি না ছাড়তে পারো আমি তোরে ছেড়ে দেবো, যা এই সিমে আমি পাল্টা ফেলাম। পরে সিমটা পাল্টা ফেলা কাছে অনেক কষ্ট লেগে যায় আমার কাছে, সিমটা পাল্টা ফেলাইল। যাক আমি সদরঘাট থেকে ডাইরেক্ট বাড্ডাতে চলে যাই, আমার বন্ধু সেই মহসিনকে ফোন দিই, মহসিনকে ফোন দেওয়ার পরে দিয়া মহসিন আমার নিয়ে যায় গুলশানবারে। আমি কিন্তু চল আজকে জীবনে যে রিজেডি করে সবকিছু করবো, তো কেমন বললাম যে চল তুই। পরে নিয়ে বাড়ি যাই, ওই দিনকে আমি অর্ডো মদ খাই, সেদিনকে আমি আর বমি টুমি করি নাই, কন্ট্রোল লিমিট চলে আসছে, মদ খাওয়া বের হ্যাঁ আর দেয় পাঠায় গাঁজা আনতে, গাঁজা নিয়ে গাঁজা খেলাম, গাঁজা খাওয়ার পরে খেলাম ইয়াবার, ইয়াবার নিলাম, ইয়াবার নেওয়ার পরে দেয়া দুইটা ইয়াবার নিচ্ছি দুজন মিলে, আমি তো বানাইতে পারি না, ওই বানাইতে পারে, ওইসব কিছু করতে পারে, আগের থেকেই খায়। খাওয়ার পরে দেয়া দিদি আমার চোখে ঘুম নেই, আমি কি রে এটা খাই, এটা কি জিনিস, ঘুম না আসার ওষুধ নাকি, কয় এটা তো এরকমই, তুই কে তুই জানাস না তুই আগে খাস না? আমি তো না, তোর তো খাওয়ার স্টাইল দেখে তো বুঝতে পারি তুই খাস না। পরে সারা রাত এরকম জাগ না থাকি, তারপর যে আমার কাছে ইয়াবাটাই ভালো লেগে গেছে, এই শুরু করলাম ইয়াবা খাওয়া, ইয়াবা নাম। ওর কথা যখনই মনে আসে, ওর সাথে আমার অনেক স্মৃতি আছে, যেরকম হাত ধরা, ওটা কিস করা, বিশেষ করে ওর জড়া ধরাটা, ওর চুলের গন্ধটা এখন আমার তাড়াঘুড়া করায়, ওর কথা মনে উঠলে আমার ভিতরটা এখন ফেটে যায়, বুকটার ভিতর অনেক ফাটে। পরে আমি এগুলো নেওয়ার পর আমার ওর কথা মনেই পড়ে না, ওগুলো খাই। আমার ওই ভাইয়ের পক্ষ থেকে আমার একই জায়গায় পাঠায় একটা কাজে, আমার রাজনৈতিক সিনিয়র ভাই ওয়ার্ড প্রেসিডেন্ট, ওই পাঠায় যে একটা মেশিন দেওয়া পাঠায় গান দেয়া স্কুল ব্যাগে করে, যে এই গানটা নিবি নিয়ে ঠিক সাবার চলে যাবি, সাবার স্মৃতিস্তম্ভের উল্টা পাশে যে রাস্তাটা গেছে এই রাস্তার মাঝখানে তুই দাঁড়াবি, তোর একবার হুন্ডা দিয়ে আসবো, হুন্ডা দিয়ে আসার রানিং অবস্থায় তুই ব্যাগটা তার হাতে দিয়ে দিবি।
মানে আপনার যখন এই প্রেমের জীবনে এই ধরনের মানে চরম সংকট চলছে, তখন আপনার জন্য এরকম একটা অ্যাসাইনমেন্ট দেয় আপনার বড় কিছু। প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতি নিতে চাই এই জায়গাটিতে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও 89.2 তে। আমরা 5 মিনিটস একটা ব্রেকের পর আবারও ফিরবো ঠিক রাত একটা বাজার সঙ্গে সঙ্গে। আপনারা নিজেকে যোগ করতে পারেন আমার ফ্যান পেজে এইসব অনুষ্ঠান সম্পর্কে যাবতীয় আপডেট, এবং একই সাথে ইনবক্সে যারা স্টোরি লিখে আমার সঙ্গে যোগাযোগ করতে চান এবং এই অনুষ্ঠানে আসতে চান তারা আসতে পারেন আমার ফ্যান পেজে। আমার ফ্যান পেজের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj kibria.rj, তেস্তি আছে আরজে কিবরিয়া নামে। ওখানে যাওয়ার পর অবশ্যই লাইক দিয়ে দেবেন। ফিরে আসছি ঠিক রাত একটায়।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
প্রপার্টি লিস্ট করি।
এখন সময় রাত একটা, প্রপার্টি লিস্ট ব্যবহার করুন, নির্ভাবনায় থাকুন।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sapto Bolibo. Recharge yourself.
সময় রাত একটা, প্রিয় শ্রোতা, আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। কথা না বাড়িয়ে শীতের এই রাতে যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে আরো একবার ফিরিয়ে নিয়ে যাচ্ছি আমাদের কনফেস করতে আসা যে বন্ধুটি ইব্রাহিম তার কাছে। হ্যাঁ ইব্রাহিম, আপনি যেখানে ছিলেন তারপর
পরে স্মৃতি সত যাই আমি।
আপনাকে কি কি যেন দেয়?
আমাকে একটা গান দেয় পিস্তলটার নাম, আমি জিজ্ঞাসা করছিলাম বাইরে ভাই এই জিনিসটা কি, এটার ভিতরে আছে একটা গান, ছয় রাউন্ড গুলি, ভিতরে ভরানো নেই, সেটা আলাদা আলাদা করা আছে প্যাকেট করা, জিনিসটা তুই কোনো জায়গায় খুলবি না, পুলিশ বাদে তোর রাস্তায় যদি কেউ দাঁড়াইতে পারে দাঁড়াবি না, আর পুলিশ তো দেখলে সাইড কাটে যাবি না, আর যদি দাঁড়া খাস তাই আমার নাম যদি বল তোর মনে কর তোর পিছনে লোক লাগানো থাকবো তোরা গুলি করে দিবি পিছনে। আমি কই আচ্ছা ঠিক আছে, তাই আমি কিভাবে জমো কয় প্রাইভেট কার রাস্তা আছে তোর লেগা, এই গাড়িতে করে তুই যাবি, এই গাড়িতে করে আবার চলে আসবি। পরে আমি যাই গাড়িটা নিয়ে, মানে ড্রাইভার থাকে তার পার্সোনাল গাড়ি, পরে আমি স্মৃতি সদের রাস্তা উল্টো পাশের রাস্তায় আমি দাঁড়াই, 10-15 মিনিট দাঁড়ানোর পরে দেখলাম যে একটা বাইক আসতেছে হেলমেট করা, হাতটা ভাড়া দিছে, হাতটা ভাড়া দেওয়ার পরে আমি ব্যাগটা তার হাতে দিয়ে দিছি। পরে আমার ভাই বলছিল যে যেই গাড়ি হুন্ডাটা আসবো খালি হুন্ডার নাম্বারটা তুই দেখা রাখবি কেমনে হোক।
আচ্ছা
পরে আমি হুন্ডার নাম্বারটা দেখি, হুন্ডার নাম্বারটা দেখা আমি ভাইয়ের মেসেজ করে দিই যে ভাই এরকম এরকম হুন্ডার নাম্বারটা এত, কি হুন্ডা ভাই অত কিছু ফলো করি নাই খালি হুন্ডার নাম্বারটা কোন রকম ম্যানেজ করতে পারছি। পরে ওইখান থেকে চলে আসি, আমার মাথায় বুঝছে বাগালো গানটা কি জিনিস এটা আমি দেখবো, চালানোটা কিভাবে চালায় এটা আমি শিখবো। পরে মহাসিন বললাম ফোন দেয় না যে দোস্ত এরকম এরকম গানটা, গানটা কি জিনিস এটা, কি গান এটা কিভাবে চালায়, কে তুই অনেক চালাস নাই? আমি কই না, হাতে ছুরি নিছি, অস্ত্র নিয়েছি ছুরি নিছি কিন্তু পিস্তল নেই সুন্দর। চল আমাদের নিয়ে গেল আমারে ডাইরেক্ট গাজীপুর, সেদিন গাজীপুর গজারিয়ার একদম ভিতরে, ওর কিছু ফ্রেন্ড আছে ওই জায়গায় রাজনৈতিক শ্রেণী, যাওয়ার পর আমার কিন্তু এই ওর কাছে গান আছে কার কাছে কয়টা, আমার কাছে একটা আছে একটা সাথে কাহা বাইকার, বাইকার পরে একটা বন আছে মানে ব্যাট বন অনেক বড় মাঝখানে বসায় আমার আর কি দেখাইতেছে পাট টু পাট খুলা নিজের নিজে খুলে দেখাইতেছে। পরে আমার কাছে নাম কি জানো আমি কি নাই নাম কেউ, আমার দেখা গানটা দেখানোর পরে যে আমার কাছে এইভাবে গুলি লোড করে, যদি লোড করে ফেলাস আনলোড করবি এভাবে খুলা, আম হাতে সোজা রাখতে হইব আর এটা ওয়েট আছে। পরে আমি হাতে নেওয়ার পরে দেখলাম যে এরকম লোড করে আছে, এটা টিপ দিলে কিন্তু গুলি বেরোবে, আমি দেখি আমার উপরে দিয়ে ফায়ার করছি, ফায়ার করে আরেকটা লোড আমি নিজে করে লাগছি, নিজে করে আমি আরেকটা ফায়ার করছি, ফায়ার করার পরে উপরে তাকা দিয়ে যে একটা পাখি নিচে পড়ে আছে মারা গুলিটা করার পরে বলে, পরে আমার কথা হচ্ছে তোর হাতের আম তো ভালো আছে পাখি মেরালে দি রানিং পাখি
পাখির গায়ে গিয়ে লেগেছে।
হ্যাঁ আমি নিজে জানি না যে উপরে পাখি আছে নাকি নাই, আমি নিচে দিয়ে তাকে উপরে দিয়ে গুলি করছি। পরে আমাকে গানটা আমার লাগবো যেমনি হোক, এরকম গান আমার একটা প্রয়োজন নতুন লাগবে, তো কি করবি আমাকে কি করবো এটা আমার লাগবে আমি চালাম। পরে টাকা আছে আমি কত 10,000 টাকা দেয় আমি গানটা লিখে দিই, আমাকে আমার লোক এত টাকা নেই কত আমি 2,000 টাকা আছে কর দে, 2,000 টাকা দিছি, যারপরে কইতেছে 8,000 টাকা পরে দিব না গানটা আমার যাতে ওই গানটা নিয়ে আসবো আমার দিকে। ওইখান থেকে আমরা আশা করি তিনজন গুলি সহ দেয় আমার গানটা, গানটা আমার কাছে রেখে দিই আমি নিজে মাটির নিচে রাখি আমার একটা নির্দিষ্ট জায়গায়, নামার দিকে নামায় আমাদের এখানে মধ্যবাটার নাম আছে, নামায় নিয়ে আমি শান্তি দিতে রেখে দিই মাটির তলা আমার নির্দিষ্ট জায়গায় গাছের নিচে। পরে এই শুরু হয় আমার অপরাধ জীবন শুরু। একদিন এই মহাসিনের একটা গ্যাঞ্জামে আমি যাই ইয়াতে খিলগা, এই গ্যাঞ্জামটাতে একটা এলাকা আছে, এলাকার নাম হলো মোহাম্মদ আলী গলি, এই গলিটাতে ওদের কি নিয়ে জানি একটা গ্যাঞ্জাম লাগে, আমার ফোন দেখা খালি কইছে যে দোস্তি গানটা নিয়ে এমন এমন জায়গায় আয় খালি গানটা নিয়ে আসবি, বুঝলি যে তিন জন আছে নিয়ে আসবি, যদি খরচে আমি তোরে কিনে দিবি ইমার্জেন্সি। পরে গেলাম আমি ইমার্জেন্সি, যাওয়ার পর এক পর্যায়ে দেখি যে ওরা হাতে হাতে ওই জায়গায় মারামারি লেগে গেছে। পরে আমাকে ধরে কর তুই ওই লাল ছাতটাতে এম করে একটা গুলি কর তো দেখি। পরে আমি কই কি তুই কি শয়তানি করস? আমি ওই কথা দরকার না শয়তান না সিরিয়াস, তুই গুলি করবি আমি করবো না, আমি কই কে আমি গুলি করবো, একজন মরে যায় পরে তো আমি ফাঁসবো, মরে গেলে যাইবো অসুবিধা। ওরা আমি একটা গুলি করে পায় যা পাই লাগে গুলি গুলির শব্দ শুনি না সব ঠান্ডা হতে পিছনের দিকে শব্দ কেউ আর যেখানে যারা গুলি করছে খালি করে দিচ্ছে আমার মশিন কে ধরে চল এখানে গেলাম গুলিটা খাওয়ার পরে এখানে পরে গেছে গার্জনের সেন্সলেস অবস্থায় আর কিছু দেখিনি আমি এখান থেকে চলে আসি।
প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে একটা এসএমএস পোলও দিতে চাই আপনাদের কাছে। আপনারা কি মনে করছেন ও এতক্ষণ ধরে যা বলছে এটা কতটুকু বিশ্বাসযোগ্য? সি, আমাদের চারপাশে আসলে এসব ঘটনা এতটা অগোচরে ঘটে যেটা আমাদের বিশ্বাস করতে অনেক অনেক কষ্ট হয়। যাই হোক, তারপরে বিশ্বাসযোগ্যতার ব্যাপারটি সম্পূর্ণরূপেই আপনার হাতে। আপনি যদি মনে করেন যা বলছে তা বিলিভ করার মতো তাহলে আপনি লিখবেন ইয়েস, আপনি যদি মনে করেন যে না ও যা বলছে তা বিশ্বাস করার মতো না তাহলে আপনি লিখবেন নো, এবং ঝটপট পাঠিয়ে দিতে হবে 2221 এই নম্বরে, 2221 নম্বরে। আমি আবারও বলছি, এসএমএস করার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে এ বি সি, যেটা আমাদের স্টেশনের নাম, তারপর স্পেস দিয়ে ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। এখানে সবাই কিছু নোট করতে চাই, যদি নো পার্সেন্টেজ কোনোভাবে 51% হয়ে যায়, 50 ভাগের এক ভাগও বেশি হয়, তাহলে কিন্তু ওর বলার শক্তি হারিয়ে ফেলবে। জি বলুন, তারপর কি হলো?
পরে আমরা এখান থেকে আইসাবরি আমি আর মশিন, পরে ওরা যাই মালারে, আবার আমরা মটত খাই। মটত খাওয়ার পরে আমার কথা কয়, জীবনে কোনোদিন প্রতিক্রিয়া গেছস? আমি কই, কোন জায়গায় এটা কয়, চল আমি তো নিয়ে যেতেছি। পরে আমার লয়ে গেছে প্রতিক্রিয়া, যাই প্রথম আর কি প্রতিক্রিয়া যাই। যাওয়ার পরে আমি ভিতরে ঢুকি, ভিতরে ঢুকার পরে জিম মিটার কাছে আমার নিয়ে যাওয়া হয়, আমার কাজটা সেরে আমি বেড়া যাই। ওই দিনে আমার কাছে আরো ভালো লেগে গেছে ওই মিমির কথা, চেহারাটা আর কি। ওই মেয়ের সাথে আমি যখন এই কাজটা করি তখনই মিমির কথাটা আমার ভাইসা আসে চোখে। এই মিমির কথাটা ভাইসা আসলে আমার আরো বেশি মানে মাথা গরম হয়ে যায়, তখনই আরো বেশি করে ইয়ে করি। ওই দিনে আমি 3-4 বার গেছি, এরকম আমার কাছে ভালো লেগেছে, এটা আমি কন্টিনিউ করে ফেলেছি। একদিন গ্যাপ দেয়, একদিন গ্যাপ দেয় আমি প্রতিযোগিতা চাইতাম। পরে এক পর্যায়ে আমাদের একটা মিটিং হয় রাজনৈতিক ক্ষেত্রে, মিটিংটা এরকম যে দেখ এখন সবারই অবস্থা ভালো না, যে যার যার মতো জায়গা সেটেল হয়ে যা, যদি কোনো সমস্যা আমরা জানাইস, আমার সিনিয়র ভাই বলতেছে। পরে আমি চলে যাই, আমার কিছু টাকা দেয় ভাই, কয় তোরা তো আমি কইছিলাম যে তোর একটা জিনিস পোষা দিবো আমি, এলো 10,000 টাকা ভাই, তোরা খুশি হয়ে দিছি কিনলে দিছি, তোরা জানতে চাস না খালি এতটুকু জান, তুই যে গুলি করছস আমার কাছে অনেক খুশি লাগছে, যা হবে সেটাই আমার কাছে ভালো লাগছে। ওরা আমি জানতে পারি যে ভাইয়ের কাছ থেকে যে এটা ভাই চাচাতো ভাই, আপন চাচাতো ভাই,
মানে যে ভাই আপনাদের বড় ভাই তার আপন চাচাতো ভাইকে আপনি গুলি করেছেন।
পরে আমি জিজ্ঞাসা করি ভাই কেন হয়েছে, কয় এটা তুই না জানা মশিন কাছে জিজ্ঞেস আমি কে আছি। পরে এক পর্যায়ে আমার পাঠা দেয় ইয়াতে মাদারীপুর যাই মহসিন সহ, এটা কাজে যাই মাদারীপুর সুমিতির হাটে যাই। ওদিনকে সারা রাত লঞ্চে যাওয়ার পথে, লঞ্চে হঠাৎ করে মানে ঝড় তুফানে আর কি এখানে লঞ্চটা চরে উঠা যায়, চরের অনেক রাত তো অন্ধকার, এক পাশে তো পাশ কিছু দেখা যায় না। পরে আমি আর মশিন নামলাম, সাহস করে নামার পরে একটু ভিতর দিয়ে গেলাম, হাটটাতে ভিতর দিয়ে গেলাম, তখন আমি একটা সিগারেট খাই, মশিন আমার বাইকের সিগারেট দেয়, আমি একটা সিগারেট জ্বালাই। সিগারেটটা জ্বালানোর পরে টানতে টানতে যাই ভিতরের দিকে, ওইখানে কিছু লোক আছে না জলদস্যু, আমরা তুই আটকা দেয়, আটকা দেওয়ার পরে যাবি রাস্তায় তোরা করতে এসো, না ভাই আমরা কোনো করতে আসি নাই, ঢাকা থেকে আসছিলাম, একটু মাদারীপুর যাবো আত্মীয় বাড়িতে বেড়াইতে, আত্মীয় বাড়ি আর যাওয়া লাগবো না আমার লাগবে। পরে গেলাম,
তখন পিস্তলটা আপনার সাথে,
তখন আমার কাছে পিস্তলটা,
মানে পিস্তল নিয়ে আপনি ঘোরাফেরা করেন না?
হ্যাঁ, মশিনের কাছে একটা আছে, সবসময় রাখি না পিস্তলটা, যখন আমরা একটা অপারেশনে যাই তখনই রাখি। পরে আমাদেরকে নিয়ে যায়, ওই যখন আমার পিছনে হাত দেয় জলদস্যুটা, তখন বুঝা ফেলায় ওর কাছে গান আছে, মশিন বাইর করে আর গাড়ির উপর একটা গুলি
বের করে, গুলি
বের করে গুলি করেছে মশিন, মশিন গুলি করে দেওয়ার পরে যা ওইখানে করছে মশিন, আমরা এখান থেকে ডাইরেক্ট কেটে যাই। গুলির শব্দে ওর আশেপাশে যে কজন লোক আছিল সবাই ফায়ার করা শুরু করে দিয়েছে, আমরা দুইজন দুই সাইডে ফায়ার করতেছি, মানে ফায়ার করতেছি, ফায়ার করার এক পর্যায়ে আমার হাত থেকে আমার ঘণ্টা পড়ে যায়, ঘণ্টা পড়ে যাওয়ার পরে আমি ঘণ্টা লইতে গিয়া আমার পায়ে একটা গুলি লাগে।
আপনারা চাইলে আমাদের ফেসবুকে আসতে পারেন, আমরা ওর পায়ের ছবিটা দিয়ে দিব যে ঘটনার ও বর্ণনা করছিল, এবং এসএমএস পোলও চলছে, একটু পরে আমরা এসএমএস পোলের রেজাল্টও দিয়ে দিব। আপনারা চলে আসতে পারেন আমার ফ্যান পেজে www.facebook.com/kibria.rj kibria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এন্ড প্লিজ লাইক দিস পেজ। ওকে, হ্যাঁ বলুন আপনি, তারপর
আমাদের যখন ফার্স্ট গুলি করে পায়ে লাগে, আমার গুলিটা লাগার পরে আমি অনেক জোরে একটা চিৎকার দিই, মারাকে একটা চিৎকার দেওয়ার পরে আমার বন্ধু মহাসিন আমার এক হাতে ধরে, ধরার পরে আমি গানটা ওইখান থেকে নিয়ে নিই, গান তো নিছি আমার পায়ে গুলি রাখে, গানটা নেওয়ার পরে আমার মানে পিস্তলের বুলেট শেষ, পকেট থেকে আর তিন রাউন্ড আসছিল, তিন রাউন্ড ঘুষ ভরার পরে হয়তো গুলি করতে সমানে ওরা ছয় সাত জন, আমরা দুইজন ওরা এক পর্যায়ে যে আমার এম করে গুলিটা করছে, পরে আমি একটা গুলি পায়ে পায়ে গুলিটা লাগার পরে দেওয়া ওইখান থেকে চলে যায়, ল্যাঙ্গেতে ল্যাঙ্গেতে চলে যায়, এক পর্যায়ে মহাসিনে আরেকটা মারা পড়ে, মহাসিনের সময় যেটা দৌড়া আসতেছে, দৌড়া আসার ক্ষেত্রে গুলি করে মাথা গুলিটা লাগে কপালে, কপালে গুলিটা লাগার পরে ওখানে স্পট ডেড, পরে মহাসিন ওখান থেকে ওরা গুলি করা ছিটকা যায় অন্যদিকে, মহাসিনে ওরা গুলি করে যখন ফালা দেয় মহাসিন অন্য সেটে চলে যায় আমার ফালা দিয়ে, আমি ওই গুলি গুলো ঘুরে আমি ছাড় করা শুরু করেছি, আমি ছাড়া গেছি, আমার সাত খুলা পায়ে গেছে আরেকটা গুলি
পড়ে,
পল বুলেট পরে আমি সেন্সলেস নেই, তখন শরীর স্বাস্থ্য ভালো ছিল বিধায় আমি অতটা সেন্সলেস নেই আর ঘাবড়া জানি, গুলি লাগছে আমার মশিনের কাছে সাত আছে না আমি কাছে, তো খুলে খুলে পায়ে বান, মোটা করে পায়ে বানলাম, পায়ে বাঁধার পরে দেখি যে ব্যথাটা একটু কম করতেছে, আমি তখন ফায়ার করতে, এই তিন রাউন্ড গুলি আমার শেষ, ফায়ার করার পরে শেষ, গানটা গুলো আমি পিছনে রাখলাম, পিছনে রাখার পরে আমি তো আঠাইশ বারে করেছি, পরে দেখি কোথায় জানি মহাসিন আবার সামনে আসছে, আমার আমার সামনে আবার সামনে খাড়াইছে, আমার পায়ের মাঝখান দিয়ে আমার পায়ে আরেকটা গুলি, মোট দুইটা গুলি আমার পায়ে লাগে, মাঝখান দিয়ে লাগার পরে দেয়া ওই জলদস্যুদেরকে, ও এক লগে দুইটা গান বাইর করা, আমারটা সহ ওর বুলেট সহ আমার মেশিনে ঢুকেছে, মেশিনে ঢুকানোর পরে ওই ফায়ার করতে হবে, মানে দুঘন্টায় 9 AM পিস্তল, ফায়ার করার পরে জলদস্যুরা যে যার মতো চলে যায় পালা যায়, আমরা এখান থেকে আইসা পড়ি, আইসা পড়ার পর একটা নৌকা ডাক দেয়, নৌকা মানে অনেক দূরে, তো মাঝিকে ডাক দিচ্ছে রাতে, তো মনে করেন যে ডাক দিলে অনেক দূর পর্যন্ত শোনা
যায়,
দেখতে যে লাইট মানে ইয়া জ্বালাইছে, তো হ্যারিকেন, হ্যারিকেন জ্বালানো, হ্যারিকেন দেখে মনে করতে যে এটা নৌকা, অবশ্যই নৌকা হইব আর তো নদীর মাঝখানে কোনা, পরে ঠিকই অবশ্যই জনকে ডাক দেওয়ার পরে দেখলাম যে মাছ ধরা একটা ট্রলার, এই ট্রলারে করে আমরা মাদারীপুর চলে যাই, এই অবস্থায় যাওয়ার পরে মাদারীপুর সদর হাসপাতালে আমি ভর্তি থাকি এক সপ্তাহ মতো, আমার পায়ে বুলেট বের করানো হয়, ওই সিনিয়র ভাইয়ের ফোন দেওয়া হয় যে ভাইয়া এরকম এরকম ইব্রাহিম তো গুলিবিদ্ধ হয়েছে মাদারীপুর মানে যাওয়ার পথে, কোথায় কয়, আচ্ছা অসুবিধা নাই আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, ওই সুস্থ করা, সম্পূর্ণ সুস্থ করা, কাজটা শেষ করা, খালি মাদারীপুর তুই চলে আসবি, কাজটা হলে গিয়া আমরা 1000 পিস ইয়াবা আনবো ওইখান থেকে,
মানে আপনার পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আপনি কোথায় গেলেন, 1000 পিস ইয়াবার গল্পে আমি পড়ে যাবো, তার আগে আপনি বলেন গুলিটা কোন হাসপাতাল থেকে বের করলেন, কিভাবে কিভাবে করলেন,
এটা বের করা হয়েছে মাদারীপুর সদর হাসপাতাল,
মাদারীপুর সদর হাসপাতাল থেকে আপনাকে এটা দিল, কারণ এই ধরনের কেস দেখলে তো আপনাকে,
আমরা মানে টাকা দিয়ে আর কি, আমার বন্ধু টাকা দিয়ে আর কি কেসটা করতে দেয় নাই, পরে এটা করা যাবো না, আমি টাকা দিতেছি যেন কোনো মতে না হয়, খালি গোপন আপনি বুলেটটা বের করে দিবেন, আমার বুলেটটা বের করার পরে ওরা ওদেরকে একটা কেবিন আছে পার্সোনাল, ভালো এসি কেবিন, এসি কেবিন আমার রাখানো হয়, প্রায় আমার পিছনে 60-70 হাজার টাকা আমার বড় ভাই দেয়, এই সিনিয়র ভাই 70 হাজার টাকা দেয়, কারণ যে জানে মরে না এটাই ভালো, বাইকে আছে আমার দিকে ভালো হইব, এই 70 হাজার মানে মহাসিনরা কইছে, মহাসিন আমার পরে বুঝতে থাকা দেখ বাইক কি কইছে কথাটা, আমি কি কইছে তোর পিছনে আমার 70 হাজার ডালছে না, তোর দেওয়া 70 লাখ টাকাও তুলে নিবে, তোর এই টাকাটা দেওয়া মানে আমি বুঝতে পারছি, আমি জানি কেউ কিছু পাইতে হলে কিছু দিতে হয়, আমি এক সপ্তাহ পরে আমার পায়ে ব্যান্ডেজ করা, পরে আমি হাঁটতে পারি না, আমার হাতে ওই যে পঙ্গু হয়ে গেলে যেরকম হাতে লাঠি নেয় ওইরকম লাঠি এক হাতে, পরে আমি এই লাঠিটা নিয়ে ভর দিয়া আমরা যার কাছ থেকে 1000 পিস ইয়াবা আনবো তার সাথে দেখা করি মাদারীপুর সমিতির সাথে, পরে আমাদেরকে ইয়াবাটা দেয় চাউলের বস্তার ভিতরে, চাউলের বস্তার ভিতরে 1000 পিস ইয়াবা দেওয়ার পরে আমরা এটা নিয়ে ঢাকা আসি, ঢাকা আসার পথে আমাদেরকে ইয়াত আটকায় কাকরাইল পুলিশের জিপ আটকায়, আমরা যখন ঢাকায় পৌঁছে যাই তখন সকাল 7টা বাজে,
জি
কাকরাইল জিপ আটকায় বস্তা থেকে স্যার চাউল প্রতিক্রিয়া স্যার গ্রাম থেকে পায়ে কিছে, এই তো স্যার হুন্ডা অ্যাক্সিডেন্ট করছিলাম, হুন্ডা অ্যাক্সিডেন্টের কারণে পাটা ভেঙে আছে, চাউল খুলতো দেখি খুলছি, এখানে চাউলের বস্তাটা খোলার পরে এসে নিজে হাত দিছে, হাত দেওয়ার পরে উপরে দিয়ে হাত দিছে কিছু পানি, আমরা তো রাখছি মাঝখানে, আমরা তো কলজার পানি নেই ওরা কলজার পানি নেই, দুইজনে তো ভয়ে ওই জায়গায় হাত পাওয়া কাবা শুরু হয়ে থাকে, আর লগে গান আছে তখন তো অবস্থা খারাপ হয়ে যাবে। গান দুইটা করলাম কি, আমাদের যে ভ্যাগা ছিল কাপড় চোপড়ের, ভ্যাগের ভিতরে ভরা ছিল, পেপার দিয়া, শার্ট দিয়া, প্যান্ট দিয়া পেঁচানো অবস্থায় ভ্যাগের ভিতরে রাখা। আমাদের মাদারি পুরতে আসার সময় এদিক করছি, পরে আমরা ওইখান থেকে এসে কিছুতে পাইলাম না, আচ্ছা যা সরি ভাই আটকেছিলাম একটু আপনার সময় লস করার জন্য সরি, আচ্ছা ভাই ঠিক আছে অসুবিধা নেই স্যার। পরে আমরা চলে আসি মধ্যপ্রদেশে, আসার পরে বাইরে ফোন দিলাম, বাইরে এরকম এরকম বিষয় করে রাখবো, আপাতত মশিনের বাসায় রাখ, বিকালবেলা আমি লোক পাঠাইতেছি আমার জায়গায় নিয়ে যাওয়ার লোক, আচ্ছা ভাই ঠিক আছে। পরে ভাই আমার দেখলো আর কি, পাটা দেখলো বিকালবেলা ভাই সহ আসছে, আসার পরে আমার পা দেখলো, পা দেখার পরে দেখো দেখা ওষুধ টষুধ কিছু নিস ভাই? নিছিলাম, শেষ দুদিনের ওষুধ দিছিল, হ্যাঁ শেষ করে দিয়েছি। তাহলে ঢাকা মেডিকেল যাই আবার, যাওয়ার পরে পাটা একটু আর বাড়ি দেখা আনিস, চেক আপ করে আনিস, যে কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি, ল্যাংড়া ট্যাংরা হয়ে যাবে নাকি, পাটা কেটে দেবো নাকি? তোমাকে না ভাই কাটলে কাটতে পাও, বাইরে লেগে তো খাইছি বুঝলি, কি হয়েছে বাইরে কাজে গেছি? ভাই তো মনে মনে চিন্তা করতেছে যে এই কথা যেহেতু কইতে পারছে তাহলে আমার ক্লোজ বানালাম যায়। পরে ঠিকই ভাইয়ের মনের কথা আমি বুঝা গেছি, ভাই একদিন আমার বন্ধু নাম আলামিন ওরেই কইতেছে যে দেখ ইব্রাহিম আমার কতটা ভালোবাসে, ইব্রাহিমরা যদি আমরা যদি কই যদি খাড়া খাড়া একটা পাড়া দিবি, পাড়া দেওয়ার গুলি করে দিয়ে মাথা করে দিতে পারবো। ঠিকই ভাই আমি এসব কাজ অনেক করছি, যেরকম একদিন আমার আরেকটা কাজে আমি আর মহাসিনী যাই, বিশেষ করে আমরা এইসব কাজে আমি মহাসিনের বেশি ইউজ করছিলাম, কারণ এর লিগে এটাই মহাসিন আমার চোর সাহসী বলা। ওরে এক পর্যায়ে আমি আর মহাসিন একবার ইয়াতে জায়গা নসেন্দি এমনি যাই ঘুরতে, ভালো লাগতেছে না ঘুরতে চাই নসেন্দি, যাওয়ার পথে মহাসিনের একটা মেয়ের পছন্দ হয়ে যায়, মেয়ের ভাই আবার একটা দলের সাধারণ সম্পাদক, তখনকার আলাদা ক্ষমতায় প্রথম প্রথম ক্ষমতায়, এই কারণে উনি ওই মহাসিনের মেয়েটা ডিরেক্টলি প্রপোজ করে, প্রপোজ করার পরে দেয় মেয়েটা আবার ভাইয়ের কাছে গিয়ে বিচার দেয়, ভাই এরকম এরকম বিষয় মেয়ে মানুষ দেখলে টিচ করে কোন ছেলে
কে, মানে মহসিন টিচ করতো,
হ্যাঁ মানে মহসিন তো ডাইরেক্ট অফার দিছে, মেয়েটা ওর বাইরের কাছে গিয়ে বিচার দিছে যে ভাইয়া এই ছেলেটা আমার রাস্তা টিচ করতেছে, ওই ছেলেটা কইতেছে কি ভাই জান। পরে আমি কইতেছি মহসিন মাথা গরম করিস না, বাইরে বুঝা ক বুঝা করে লইব, পরে আমি আমার কথা হয়তো তুই দোস্তুই কর, আমি বললাম যে ভাই বোন যেও তো আছে বিয়ে তো দিতে, আমার বন্ধু বয়স হয়েছে বিয়ে করবো, আমার বন্ধুর যদি পছন্দ হয়ে যায় তো বিয়ে এখনই করে নিয়ে যাবো, ডাইরেক্ট আমি প্রস্তাব দিবি উঠাই আমার একটা সব কামার, আমার কি আমি তাহলে গুন্ডামি দেখবি তুই, তুই বোনের বিয়ে দিবার লোকে বিয়ে দিল অন্য জেনারে তোর গুলি করে দিবি, শয়তানি করস আমি শয়তানি না, মশিন ভিডিও কষায় কথা বল, তুই আমার কথা মারছিস না, আমি তোর এবার একটা মারলাম, মারার পরে মশিন গুলি পিস্তল বাইর করে গুলি করে সব পায়, আমি তো ফাঁকা গেছি, আমি তো আরো দুষ্টামি করে গেছি গুলি করে, যদি ভয়টা পাই নাকি মেশিন সব জায়গায় শো করার দরকার ছিল, তাই গুলি করে এসে দেখছো আমি কে, এবার দেখছো তো আমি কে, আমার বন্ধুকে তোর বোনের বিয়ে দিবি, পরে এলাকার মানুষজন সব জড়ো হইতে শুরু করে, আমরা এখান থেকে আস্তে করে কেটে যাই, কেটে যাওয়ার পর আমরা ঢাকা দিয়ে চলে আসি, পরে এই জিনিসটা নিয়ে অনেক ঘাটাঘাটি হয় আমাদের এলাকায়, যখন আমরা আসি আমার ভাই মানে সিনিয়র ভাই আমাদেরকে অনেক বকাবকি করে, সব জায়গায় তারা মেশিন শো করে, তখন দিকে যদি আমার কোনো সমস্যা হয়ে যায় ভাই যদি কোনো খোঁজা যায় তো আমার তো সমস্যা, তোর যদি পুলিশে ধরা ফেলায় তাহলে তো মুখ খুলে দিবি তোরা, আমি তো আমাকে বাইরে করলাম ভাই লাগলে মরা যাবো, মুখটা আমাকে খুলবো না আমার কাছ থেকে, লাগলে হাজার লাশ পুরা যাবে কিন্তু আমার কাছ থেকে মুখ খুলতে পারবো না, বিশেষ করে আমার আর মশিনের কাছ থেকে। ওরা এক পর্যায়ে একটা অপারেশন আর কি ওর যাইবো, আমারও বলছে আগের দিন যে দোস্ত আমি এক জায়গায় যাইতেছি, কোন জায়গায়, এত বেশি দূরে না কাছাকাছি যাবো মেঘনা ব্রিজ, আমি কি দেখে একটা কাজ আছে রেডি থাইস, আমি কটা দিয়ে সকাল ছটায়, আচ্ছা ঠিক আছে ছটা দিয়ে রেডি, আমি তো আমার বাসায় ঘুমাইতেছি, আমার ফ্যামিলি তো কেউ জানে না যে আমি কি করি, আমার ফ্যামিলি জানে যে আমি আছি দোকানে সদরঘাট, আমি আমার এই সময় আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ ছিল না, আমার মোবাইল ইউজ কম করতাম, আমার বাসায় জানতো যে আমি কোনো মোবাইল চালাই না, অথচ কিন্তু আমি মোবাইল ইউজ করতেছি সিম উন্নত, আমার আগে সিম নেই, পরে মহাসিনে আমার না জানাই সকালবেলা ছয়টার দিকে নিজে চলে যায়, একাই চলে যায় আমার লেট দেখা, আমার ওই জায়গায় ফোন দিছে দোস্ত তোর আওয়া লাগবো না, আমি থেকে যাই তোর ফোন দিয়ে তুই আসিস, পরে আমি এলাকায় থাকি এরকম ঘুরি ফিরি যাওয়ার, আমি শয়তানি ফেলছিলাম করতে থাকি, হঠাৎ শুনতেছি মানে বড় ভাই ফোন দিল আরেক সিনিয়র আরেক এলাকার, ওই ভাই কোথা থেকে কয় কি রে, উনলাম তোকে মহাসিনে বলে কারা মেরা লেছে, আমি কই কি কন মেয়ে মহাসিনে মেরেছে, মহাসিনের লাগে আমার লাগা তখন থাকার কথা হয়েছে, ওই গেছে এক জায়গায় আমরা জানি কই গেছে, আমি জানি কই গেছে, আমি কই গেছে ওই গেছে তো মেঘনা ব্রিজ, আমি কই আপনি জানেন কিভাবে, হুন তোরা তো আমরা শুরুর থেকে হইতেছে আর আমরা বুড়া হয়েছে করতে করতে, আমি ফোন দিলে দুনিয়া যত কাজে হোক ফোন দেবো, ফোন ধরে না কেলি ওরা আমি বাইরে কাছে গেলাম বাইরে কোন কোন বিষয় মহাসিনে কোনো কাজে পাঠাইছিলেন কথা পাঠাইছিলাম কোন কাজে পাঠাইছেন আমি তো পাঠাইছিলাম ওরা একটু ইয়াতে ছোটখাটো কাজ খালি জিনিসটা দেয়া আমি কি জিনিস
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। মাত্র চার মিনিট পর আমরা আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আর্চি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, আর আজকের যিনি অতিথি আছেন তাকে দেখতে চাইলে, তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলে, তার যে গল্পগুলো হচ্ছে সেগুলোর ডকুমেন্টসগুলো যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমরা ওর পায়ের ছবিটা দিয়ে দিব যে ঘটনার ও বর্ণনা করছিল, এবং এস এম এস পোলও চলছে, একটু পরে আমরা এস এম এস পোলের রেজাল্টও দিয়ে দিব। আপনারা চলে আসতে পারেন আমার ফ্যান পেজে www.facebook.com/kibriya.rj নামে। ফিরে আসছি ঠিক চার মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চার মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। এবং যারা এখানে কনফেস করতে চান তারা আমাদেরকে ফোন করবেন এই নম্বরে 09613892892। আমি আবারও বলছি 09613892892। হ্যাঁ ইব্রাহিম, তারপর কি হলো?
ওরা কইতেছি ভাই ও তো ফোন ধরতেছে না, ঘটনা তো সত্যি হইতে পারে, আপনি ফোন দিয়ে দেন তো। ওরা কি কস, আচ্ছা ভাই ফোন দিতেছি, তুই চিন্তা করিস না, আচ্ছা তুই এক কাজ কর, তুইও জাগা মেঘনা বলিস। আমি বললাম যে কি হবে, তুই জাগা এক লাগাইস। পরে আমি করলাম কি, ওরা আবার ফোন দিতে দিতে তো আমি মেঘনা বলিসের দিকে রওনা দিলাম। কিছু নিয়ে না আমি খালি গেছি, অবস্থা খালি অবস্থায় গেছি, মেশিন টেশিন সব খেয়ে গেছি আমি, যা দেখি আর কি, যে জায়গা পাঠাইছে যে ঠিকানা অনুযায়ী আমি বাড়ি থেকে ঠিকানা দিলাম। যা দেখি যে পদ মানে পদ্মা পার মানে নদীর পাশে যে ঢালের জায়গাটা, জায়গাটার উপরে করে রেখেছি আমি। কি এই জিনিসটা কি পরে দৌড়া যা দেখে মশিন, মশিনটা দেখে তো আমার পুরো হাত তো পানি ছেড়ে
মানে। ওখানে যদি একটা লোকের হয়ে পড়ে থাকে আপনার কি মনে হয় লোকজন থাকবে না ওখানে?
লোকজন কেউ নেই, পুরো জায়গাটা খালি। এক পর্যায়ে পরে আমি
কয়টার দিকে গেলেন আপনি?
তখন
মরে থাকলে লোকজন দাঁড়ায় থাকবে না, যখন দেখবে না ভিড় করবে না?
না আমি কাউরে পাইনি এখানে,
আমার
বড় ভাই, বড় ভাই দিছে যে এমন এমন জায়গা যাইবো মানে যে ব্রিজটা মেঘনা ব্রিজটা
মানে যে বড় ভাই আপনার ইয়া বানিয়ে পাঠিয়েছিল
মেঘনা ব্রিজটার মাঝামাঝি মাঝামাঝি যে ঢালটা আছে ঢালটার ভিতরে দাঁড়াইবো, ঢালটার ভিতরে ছাড়াইলে ব্রিজটার সাথে ঘেসাই জিনিসটা নিয়ে দিবো।
এটা কি ব্রিজের উপরে নাকি ব্রিজের
নিচে?
ব্রিজের নিচে। আচ্ছা ব্রিজের নিচে তো পানি,
পানির এই পাশে যে জায়গাটা সাইডে যে পারে পাড়টা, পাড়ের পাশে তো ব্রিজের এসে যে ঢালে দিয়ে আসে না পাথর ফালানো।
ও আচ্ছা, ব্রিজের দুই পাশের ঢালের মানে যে কোনো একটা ঢালে সে দাঁড়াবে, হোয়াট এভার ইট ইজ, আমি বুঝতে পারছি না লোকেশনটা। ঠিক আছে আপনি বলুন।
পরে আমি এখানে দৌড়া যা দেখি মহাসিন করে দিছে, মহাসিনটা আমি উঠাইলাম, উঠাই দিয়ে কপালে একটা গুলি করা, শেষ আর কোনো গুলি নেই। আর কপালে গুলি করা ইয়াবা গুলো ওইখানে করে দিছে। পরে আমি বাইরে ফোন দিলাম, বাইরে এরকম এরকম বিষয় তোমার সঙ্গে তো সেই মেরা দিছে, তুই কি কর? তোরা ক্যাডা গেছিল যে ওরা তো মেরা দিছে। কিন্তু ভাই এটা তো বলতো সিলিং ভাই, কোন সিলিং ভাই? আমাকে ভাই এন্ট্রি বেসের সিলিং আপনি তো করলেন যে আমাকে এন্ট্রি অত কোনো গুলি করার লোক হতে পারে। পরে আমি এই সিলিংয়ের উপরে খেপে গেলাম। আমি করলাম ভাই লাস্টটা কি করবো, নিয়ে আয়। আমি কেমন জানবো? পরে বাইরে করলাম ভাই লোক পাঠান আপনি, আমি একা চলে আসি, এই লোকগুলো আইসা ওরে নিয়ে আসবে বলে। কারণ না তুই থাক আমি লোক পাঠাইতেছি। এক ঘন্টার ভিতরে ভাই লোক পাঠাইলো নিজের গাড়ি দিয়া, অ্যাম্বুলেন্স একটা নিয়ে এলো, সাথে করে অ্যাম্বুলেন্সে করে ওরে নিয়ে গেল আমি বাড়ি গাড়িতে। পরে আমি বাইরে ফোন দেওয়া করলাম যে ভাই মালিবাগ পর্যন্ত কাউরে আসতে বলেন একটা বাইক নিয়ে, আমি বাইকে যাবো। পরে ভাই নিজে বাইক নিয়েছে, বাইক নেওয়ার পরে আমি করলাম যে ভাই আপনার গাড়িতে যান গা, আমি টাইট আছি রাজ আছে। এটা করে আমি কিছু কিছু নিলে পরে বাইক নিয়ে সিলিং দিকে যাচ্ছি, ডাইরেক্ট আর বাসায় দিকে উঠে সিলিং তুই কই বাইর। পরে কোথা ক্যাডারে আমি ক্যাডার মানে তোর বাপ তুই বাইর, আমি কে তুই দেখ, তুই জানলি কেমনে কর, সত্যি করে কবি তুই জানলি কেমনে, ওরা গুলি করেছে কারণ তুই দুষ্টামি করছিলাম, দুষ্টামি করছস তোর আজকে খবর আছে। পরে আমি ওইটা কয়ে মানে আশা করে দিচ্ছি, পিছন থেকে আর পলাবে না আমার পলার দিচ্ছে, পলার দ্বারা মেশিন মেশিন আমার পুরো শরীরে ঠেকাইছে, দশজন পলা দশটা মেশিন বের করে আমার পুরো শরীরে ঠেকাইছে। ঠেকানোর পরে আমি গুলি করলে অনেক কইরা দেয়। আর যদি মনে করে যে বাইচা যায় বাইসেন্সের লাইসেন্স, আমি যদি বাইচা যায় তবে সব করে খেলাম। পরে ওইখান থেকে আমাকে ধরে ছেড়ে দর, আমি কেমনি ছেড়ে দিবি, কিছু করবি না? তো না কিছু করবো না, তোরে তুই জায়গা আর তোর বাড়ির লোক আমি কথা কম, আমি আচ্ছা কথা বলছি আমি জায়গা করা গেছি। আমি আর সাথে সাথে আমি বাইরে ফোন দিই, ভাই কি করছেন ওরে? ঢাকা মেডিকেল আছে মর্গে পাঠা দিচ্ছে। এবার ওর লাস্টে কি করবেন ওর ফ্যামিলি, কার ফ্যামিলির অনেক কিছু জানিস না? আমি ওর ফ্যামিলি জানাবো পরে, পরে কি লেখা কর লাস্টটা পাঠা দিই আমি জানাবো ওর বাড়িতে। আমি করি তাহলে ওর ঠিকানা কেমনি জানবেন আপনি? কার ঠিকানা আমার জানা লাগবো না, ওর বাপের নাম্বার আমার কাছে আছে। আমি কর বাপের নাম্বার কীভাবে জানবো? মানে আমি বাইরে পাঠিয়ে দিচ্ছি, তুই এত কথা বলছিল বাপের নাম্বার কেমনি জানলাম? পরে আমার জারি মারার পরে দেওয়া আমি বললাম কি ভাই সেলিম তো আমার এরকম এরকম আর লোক দেওয়া ঠেকা দিছে, আমার ফোন দিছে আমার কথা হয়েছে, সেলিমে কিছু কইস না। পরে আমি চিন্তা করতেছি বাইর আর কি সেলিমকে হাত করে দেবে নাকি বাইরে, ভাই আমার জারি মারতো স্যার উল্টা, ভাই কোনোদিন জারি মারে না আমার, কি লিয়া জারি মারতো তোমার মানে হ্যাগ প্ল্যান আসলে কোন রাজে তারাই মশিন মেরে ফেলেছে, নিজেরাই প্ল্যান করে মেরে ফেলেছে। কি লিয়া মারছে এখানে কথা আছে কি লিয়া মারছে মহাসিন নাকি ওই সিনিয়র ভাইয়ের ভাগ্নি রে, একদিন তার সাথে নাকি রিলেশন করে ফিজিক্যাল রিলেশন করা ভাগ্নি ছেড়েছে।
কোন সিনিয়র ভাই?
ওই সেলিমের, সেলিমের ভাগ্নির সাথে প্রেম করা ওদের রিলেশন করা মানে ফিজিক্যাল রিলেশন করছে, রিলেশন করার পরে দেয়া আর কিছু জিনিস নেই, এটা ছেড়াইছিল, এটা ছেড়ে দেওয়ার পরে ওদের সাথে রিলেশন নেই কথাবার্তা নেই আশা করছে। আমি এই জিনিসটা শুনি নাই, পরে শুনছি।
কার কাছ থেকে জানলেন?
আমি এটা জানছি যে মহাসিনের মামাতো ভাই একটা, ওই যখন আসে ওর লাস্টটা নিতে ওর বাপ মা সহ, তখন আমি জানি। আমি আমার কইতেছে মানে আমি ডাক দিছি ওরে, দেখলাম কি তোমার কি হবে কার মামাতো ভাই, তোমার মামাতো ভাই মানে আমার ফুয়াতো ভাই, আমি ওর মামাতো ভাই।
কোন পুলিশ কেস কোন কিছু
হয়েছে? পুলিশ কেস এটা হয়েছে, অনেক কিছু হয়েছে এটা নিয়ে। পরে আমি তুমি আর মামাতো ভাই, হ্যাঁ তোমার ফুয়াতো ভাই, কাহা কিল্লে মারতে পারে এটা? আমার জিজ্ঞাসা করি ভাই কিল্লে মারতে পারে এটা? আমি আমি কি জানি? আমি তো জানি না, বাইরে জিগ কোন ভাই, এই যে সিনিয়র বাইরে জিগ, ওর ভাইয়ের কাছে গেছে ভাই ঘটনা কোনটা, এটা ওইটা নাকি না এটা? আমি ওইটা না এটা মানে কি করতে চাই? পরে আমি সাইডে ডাক দেয় এই ক কী স্যার কোন ঘটনা মানে কী জানতে চাস তুই? আমি বলি তুই কী জানতে চাস? ভাই এরকম এরকম বিষয় সেলিম না কে কুমিল্লা পাড়ার হ্যাঁ বাগমিল্লা রিলেশন করছিল, রিলেশন করা আর ফিজিক্যালি রিলেশন করার পরে কিছু ছবি নেটে ছেড়ে দিত, মানে ওই গ্যাঞ্জামটা নাকি না কোন গ্যাঞ্জাম আমি তো বুঝতে পারতেছি না। ঠিকই ওর কথা রাইট, যে ওই কারণে আর মেরা ফেলা হয়েছে প্ল্যান মোতাবেক,
মানে এর সঙ্গে আপনার বড় ভাই জড়িত?
আমার বড় ভাই জড়িত, প্ল্যান মোতাবেক মেরা হয়েছে, মশিনটা ইউজ করছে আমার পরে পুলিশ কেস হয়, পুলিশ কেস হওয়ার পরে দিয়া অনেক ঘাটাঘাটি হয়, মানে যে বড় লোকের বিরাট খেলবার ভাই, তারা টাকা ঢুকা দিয়া থানা থানা সব আটকা দিয়েছে।
কি আটকা দিয়েছে?
এই সিনিয়র সেলিম আর আমার সিনিয়র।
আমাদের হাতে এসএমএস পোলের রেজাল্ট চলে এসেছে প্রিয় শ্রোতা, আমরা এখান থেকে ফিরতে চাই, তবে তার আগে এসএমএস পোলের রেজাল্ট আমরা জানবো এবং আরো আমরা ফিরতে পারবো কিনা সেটার একটা নিশ্চয়তা কিংবা অনিশ্চয়তা জানিয়ে দেবে আমাদেরকে এসএমএস পোল। এখানে জানিয়ে রাখছি যাহা বলিব সত্য বলিবর ইতিহাসে আমরা মাত্র কিছুদিন আগে একটি মাত্র স্টোরি ড্রপ করেছিলাম যেটা আপনারা এসএমএস পোলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছিলেন, হতে পারে আজকের এই গল্পটিও এখানে এসে ড্রপ হতে পারে। কিন্তু এসএমএস পোলে কম্পিউটার কি বলছে চলুন আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে আসি।
Yes, 51%.
It's a good news. Jana shunechen, tara nishchoi janen. Yes, bolche 81%. No hoche 15%. And no comments hoche 4%. Jara matamat janiyechen, taderke antorikbhabe dhonnobad. Okay, amra back to the story again. Ebong amra continue korte chai. Ha, bolun tarpor.
Ore eta lar kichu hoy nai. Ekhono etai obosthay ache.
কত সালের ঘটনা?
এটার লিগে 2009 ঘটনা।
2009 সালের ঘটনা।
9 সালের ঘটনা।
ওকে।
পরে এক পর্যায়ে আমি এখান থেকে আয়া করি। আসার পরে ওই দিনই রাত্রে আমি সেলিমের বাসা ফায়ার করি। ওই দিনই রাত্রে সেলিমের বাসার সামনে খাড়ায়া আমি মোট 12 রাউন্ড গুলি লাগাই। ওই 12 রাউন্ড পুরাটা ওর বাসায় গুলি করি আমি। থাই থুই যা আছে সব ভেঙে ফেলো। ভেঙে ফেলানোর পরে
থাই গ্লাস।
থাই গ্লাস। আর কেউ আসিল না বাড়িতে। বাড়ির পুরাটা পরিত্যক্ত অবস্থায় ছেলে মনে আর বাড়ির কেউ নেই, খালি দারোয়ানটা ছিল।
মানে এই ঘটনার পরে?
হ্যাঁ, কেউ নেই বাড়িতে। পরে দারোয়ানের পায়ে একটা গুলি করে দেওয়া কই যে তোর সেলিম বাপের কই ইব্রাহিমের সবকিছু করছে, ইব্রাহিমের দেওয়া লাগছে মহাসিন জামা তিন। পরে ওই সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম আমি, যে সময় যে অপারেশনে যেতাম আগে নেশা করে নিতাম।
কি নেশা করতেন?
যেরকম ইয়াবা নিতাম, মদ খেতাম, অনেক কিছু খেতাম, গাঁজা গুজা ফেন্সিডিল খেলে যেমন। পরে এক পর্যায়ে আমি ওখান থেকে চলে আসি, আমি আর সিনিয়র ভাইয়ের সাথে যোগাযোগ করি না, সিন টিম সবাই হলে। আরে ভাই যেহেতু গাদ্দারি করছে আমি বাইরে থাকবো না। আমি আশা করি কয়েকদিন ঢাকার বাইরে থেকে, আমি চট্টগ্রাম থেকে হাটাজারি, ওইখানে ওই জায়গায় চাকরি করছি আমি হাটাজারিতে একটা দোকান শোরুমে। শোরুম বলতে কি সাত প্যান্টের শোরুম, বড় শোরুমই। ওইখানে চাকরি করছি আমি 6,000 টাকা বেতন ছিলাম। প্রথম নতুন নতুন অবস্থা ঢুকছি, চাকরি করছি 3 মাস। পরে ওইখানে আমি আরেকটা গ্যাঞ্জাম করি চট্টগ্রাম হাটাজারিতে। গ্যাঞ্জামটা কি
তখন আপনার আগে থেকে আছে নাকি শুধু আপনি একা?
আমি একা। পরে চট্টগ্রাম আমি ওখানে 3 মাস জব করার পরে আমার নিয়ত, আমি চলে যাবো, আমি কোথাও চলে যাবো, ভালো কোনো জায়গায় চলে যাবো, যেগুলো টাকা আছে ভালো কোনো রাস্তা।
এই সময় ফ্যামিলির সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই?
না, যোগাযোগ নেই।
মানে ফ্যামিলি থেকে ডিটাচড হয়ে গেছেন আপনি এবং এত বড় ঘটনা ঘটে যাচ্ছে একের পর এক, আপনি নিশা নিচ্ছেন, কেউ কিছু জানে না?
কেউ কিছু জানে না এখন, মানে এখন সব জানতেছে।
আজ কি প্রথম সব জানতে?
আজকে প্রথম সবাই জানতেছে।
ওকে,
ক্লাস হইতাছে। তারপর আমি চট্টগ্রাম থেকে এখানে একটা কাজ করলাম কি একটা, মানে
কোথায় ছিলেন? কোথায় ছিলেন আপনি? কার কাছে, কোথায়, কোন বাসায়?
মানে বাসা কি এটা হাটহাজারি একটা রাজধানী মার্কেট নামে মার্কেট আছে, মার্কেটের যে গলিটা মিয়া সাহেবের বাড়ি, কাজী মিয়ার বাড়ি। কাজী মিয়ার বাড়ি তিনতলায় আমি আসছিলাম ইয়া মেসে। ওখানে যাই আমি যোগাযোগ করছি এইভাবে টুলেট দেখে। ওইখানে একটা লোক আছিল খুব ভালো লোক, নাম ইসমাইল, গাড়ির স্টাফ। ইসমাইলে আমার একটা চাকরি নিয়ে দেয় ওইখানে, আমরা পরিচিত ভাই ভাইয়ের মাধ্যমে আমার ওইখানে চাকরি নিয়ে দেয়। ওইখানে 3 মাস পার হইতে না হইতে আমার চাকরির একটা নেতা আর কি, কোন দলের নেতা এটা জানি না, চুলগুলো বড় বড়, মোটা, অনেক লম্বা না, প্রতিদিন দেখতাম, হামতাম, মানে ঝাড়ি ঝুড়ি মারতাম ম্যানেজারের লগে। একদিন আমার মাইন্ডে লেগে যায়, ভাই এটা কেডা আমরা বন্ধু? কয় না রে ভাই আমি কেডা, ধরো প্রতিদিন 200-300 টাকা করে লাগে আমি চাঁদা, ধর এরকমই ওনার বাপের দোকান এরকম লাগে। পরে আমি কই আচ্ছা কালকের থেকে আপনি দিবেন না, আমি ক্যাশে বলি।
মানে যে দোকানে আপনি জব করতেন সেটার কথা বলতেছেন? ওকে,
তো তুই কি করবি? আমি কইতে পারি না, আমি এত বড় একটা ইয়া ছাত্র, চিরাঙ্গ বিশ্ববিদ্যালয় পরে একটা। পরে আমি বলেছি ভাই যেহেতু আপনি কিছু কইতে পারতেছেন না, দিয়ে আমি কি কইতে পারি। পরে আমি করলাম কি, দিনটা পরের দিনকে আমি বসছি রোববার, সেদিন রোববার ও আইসে হিন্দা নিয়ে আসার পরে কইতেছে কই মনির কই, আমি কই মনির কেডা চিনি না, কয় তুই কেডা? আমি কইলাম যে আমি ধরুন সেলসম্যান এবং জার্নিং ম্যানেজার। আমি 500 টাকা দিছি ওরাতে। দেড় বার কই টাকাটা ধর, এমনি কই টাকাটা ধর, মনে করি তুই তোর বাপের কাছ থেকে টাকাটা নিছ, তুই কি কইস? আমার এমনি কই তুই কি কইস? আমি টাকাটা ধর, তুই মনে কর তোর বাপের কাছ থেকে নিছ। আমি আবার রিপিট করছি কথাটা, রিপিট করে নিচেতে রোলার বাইর করে ওর মাথায় একবার মাথায় বালি দেওয়ার পরে পুরা জায়গা চেঞ্জ করতে পারতাম। পরে মনির ভাই উদ্যোগ ছিলাম, ছিলাম শুনে মনির ভাই এসে, মনির ভাই হিসাবে তোকে কি রে তুই কার মাস? আমি ভাই সোহাগরে মনে মরে আছে স্কুল ডেটে আছে, আপনার জ্বালা যন্ত্রণা তুই বাইকে আসেন, ওখানে লোকজন জড়ো হয়, আমি পিছন দিয়ে আছে স্কুলে নাই, আমি চট্টগ্রাম
নিয়ে
মোরসেনা বাইকে আছে, আমি অনেক করতে পারি না। পরে আমি আয়সা বুঝছি রোলার তো মনে করেন যে স্টিলের রোলার তো অনেক মোটা, ইসমাইলের ফোন দেওয়া করলাম, মামা তুই অনেক থাকিস না তোর সমস্যা, ইসমাইল নাম ঠিকানা
ইসমাইল মানে আপনার দোকানদার
না ইসমাইল আমার রুমমেট
তো রুম
জানা বলছিলাম
যে
আমার একটা চাকরি নেবে
বুঝতে পেরেছি
পরে ইসমাইল করছি কারণ পালা গেছে পরে জানকের কথা কইছি ইসমাইল আমি কইছি যে আমি ওর মাথা ফাটা ফেলাইছি তোর তো ধরবো পরে আসার পরে দেখলাম মানে ওখানে দোকান বাড়ছে আমার খালু চা দোকান একটা দিছে তার ভাতিজা সহ করে চা দোকান এটা আমিও এখন চা দোকান বেড়ে করি ওইখানে পরে তাদের সাথে আমি চা বিক্রি করি এক পর্যায়ে আমার খালুর ভাগ্নির বিয়েতে আমি যাই একদিন জায়াস একটা মেয়ে আমি দেখি মেয়েটার নাম জেনি তারও আমি প্রপোজ করি একজনের মাধ্যমে তার দেখার পরে ঢাকা চলে আসি বিয়েটা খায়া ঢাকা চলে আসি ঢাকা চলে আসার পরে প্রথম রোজায় বিয়ে খাওয়ার এক মাস পরে প্রথম রোজায় আমি মানে ওর মামা তো ভাই কথা বলতেছে ফোনে ওর লাগে ওরা খেপাইতেছে মানে ভুস্কা খেপাইতেছে আমি কই কি রে তুই কারে ভুস্কর কে জেনি দে আমি কই কোন জেনি কা মামা তো কোন জেনি আমি কই কি পিছি জেনি কালি দে কহ পরে আমি আচ্ছা দিয়ে তো আমার ফোনটা দেওয়ার পরে দিয়ে আমি কি ব্যাপার আপনার ভুস্কা চাঁদা কিনা আপনি ঘুষ করার কারণে আমার নাম চিনি তো ভুস্কা কেন তা আমার খেপাইতে আছে তো আচ্ছা আচ্ছা আমি তোমার একটা কথা বলি কি আমি কই তোমার কথা শুনে অনেক ভালো লাগছে আই লাভ ইউ কি না মাথা খারাপ আছে আমি কই না মাথা খারাপ নাই তো তোমার কণ্ঠ ভালো লাগছে আর তোমার চেহারাটা আমার কাছে অনেক ভালো লাগছিল আমার কই দেখছেন আমি কই তোমার খালতো বোনের বিয়েতে আমি দেখছি তোমার সত্যি আমি কেউ পরে ওর ছোট দেখছিলাম অনেক মানে আমি ওই বিয়েটার হওয়ার প্রায় দুই বছর পরে আমি প্রপোজটা করি আমার রোজার মাসে তো এগুলো করা ঠিক হইব না রোজার মাসে পাপ এর গুণা এর করবো না আমি আচ্ছা ঠিক আছে তোমার যেদিন মনে হয় যে তুমি করবা আমি তোমার নাম্বারটা দিতেছি তুমি রাখো পরে আমার ফোন নাম্বারটা ওটা দিই ঠিক ঈদের দিনকা সকালবেলা নামাজটা পয়লা খালি খাড়াইছি খাড়া সবাই কলালি করতেছি এই মুহূর্তে যিনি ফোন দিছে না ফোন দিছে আমার কইতেছে ভিজি নাকি আমি বললাম যে না ভিজি নাকি আপনি কারণ নাম চিনি কই গেছে আমার নেশা মেশা আমি কুইতে পারি না কণ্ঠ শোনার পরে পরে আমি চাইছিলাম যে ওর লাগে রিলেশনটা করবো একদম করার মতো করবো ওরা বিয়ে করে ফেলাম আমি ডাইরেক্ট পরে আমি আমার কইতেছে আপনি যে কথাটা কইছেন না আচ্ছা আই লাভ ইউ টু কি কইছিলাম তোমারে কাপড় আমার প্রথম রোজা প্রপোজ করছেন আমি বললাম যে হ্যাঁ প্রপোজ করছিলাম তো ভালো কথা আমি তুমি কি করতেছো কাজ লাভ ইউ আমি তোমার তো দুষ্টামি করে কইছিলাম আই লাভ ইউ কয় না আপনি সিরিয়াসলি কইছেন আমি কেন আমি তোমার দুষ্টামি করে গেছি না সিরিয়াসলি আমি কেন দুষ্টামি পরে আমার কথা এক পর্যায়ে আমার কথা আচ্ছা তাহলে আমি আপনার আইলেগু কইলাম এবার আপনার আইলেগু ঠুকু হইতে হবে আমি কিন্তু না কমন আমি পরে এরকম কথাবার্তা চলতেছে বন্ধুর মতো ফ্রেন্ড হিসাবে কথাবার্তা চলে হঠাৎ হঠাৎ ফোন দেয় এক পর্যায়ে আমাদের সাথে রিলেশনটা হয়ে যায় কন্টিনিউ চলতে থাকে আমাদের সাথে ঝগড়া হয় অনেক কিছু হয় একদিন ওর নানা অসুস্থ হঠাৎ অসুস্থ হয়ে গেছে সবাই গ্রামে গেছে যিনি নানা আমিও গেছি দেখতে নরে খালতো বোনের জামাই একটা আমাদের চাকরি করতো নাম সাজু এই আমার খালুর দোকানই করতো এই সাজু সহ আমরা যাই ওই গ্রামে আমার খালুর গ্রামে যেদিনই যাই সেদিন আর কি শীতের সময় অনেক শীত গিয়েছিলাম আমি খালি আমার গায়ে কিছু নেই খালি একটা পাতলা শার্ট দেয় জিনিস শুয়ে রয়েছে পরে টাইনা উঠাই আমি আর খালতো বোনরা জানে যে আমাদের রিলেশন সবাই জানা গেছে গা সবাই জানে যে আল্লাহর আমাদের রিলেশন আছে আমি ছড়াছড়ি হয়ে গেছে কীভাবে জানি সবাই জানে আমি ভালো ভদ্র কোনো সরকার খারাপ কাজ করি না ভালো ছেলে পরে আমি এরকম আগলা ভালো ভালো চলতেছি যেদিনকার যাই সেদিনই রাতের ভোর চারটায় জেনে সাথে আমার সাথে ফিল করেছিল সময় আসছে
বিরতির ঘন্টা বেজে গেছে প্রিয় শ্রোতা ছোট্ট একটা ব্রেক নিব আমরা এবং ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরব রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয় ১৮ কোটি মানুষের গর্ব রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার মনে রেখো রয়্যাল টাইগার জিতবে সুন্দর আগামীতে তারা করবে রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক রিচার্জ ইয়োরসেলফ
একটা কথা বলতে ভুলে গেছিলাম পিছনে একটা কথা ভুলে গেছি বলতেছি মানে তখন আমি যখন রাজনীতি ফাজনীতি সব ছেড়েছি, তখন আমি মনে মনে নিয়োগ করছিলাম যদি আমার লাইফে যদি কোনো একটা মেয়ে আসে যে সে তার মতো করে যদি আমরা ভালোবাসতে পারে আমি সব ছেড়ে দেবো, আমার আমি আবার আগের মতো ভালো হয়ে যাবো, অনেক ভালো হয়ে যাবো, আর তার এমন এত ভালোবাসবো আমি আমার জীবনের চাইতে তার আমি ভালো বেশি ভালোবাসবো, এই কথাটা আমি মানে মনে মনে রাখছিলাম। পরে যিনি আসে আমার লাইফে, তারপরে আমার সাথে আমাদের মানে এক প্রজেক্ট ফিজিক্যাল রিলেশন হয়, নানা অসুস্থ, আমরা বাড়িতে ওইখান থেকে চলে আসি। ঠিক তার দুই মাস পরে যিনি আমার বলতেছে প্রেগনেন্ট, দুই তিন মাস পরে প্রেগনেন্ট। আমি কি বলো প্রেগনেন্ট তুমি কি হিসেবে তোমার কে, তুমি নিজে করছো, তুমি নিজে জানো না আমি কি করছি, তুমি নিজে জানো না তুমি আমার সাথে কি করছো, আমাকে না তোমার সাথে আমি কিছুই করি না, খালি একটা রাত আর কি এই পর্যন্ত শেষ, আর কোনো কথা বলি নাই। পরে আমাকে দেখা ইয়া কি করো না কি করবো বাচ্চাটা, আমি তোমার বাচ্চা তুমি জানো তুমি কি করবো, দুষ্টামি করতেছেন ওর সাথে। পরে আমি কেটেছি কাছা বাচ্চাটা যেহেতু আছে অ্যাবর্শন করে ফেলাও, অ্যাবর্শন করার আগে আমি তোমার বিয়ে করতেছি, তা করা মানে ওরে অন্য কথা দিয়ে ঘুরা এভাবে রাখছি, আমার কাছে কষ্ট লেগেছে কি রে এই মেয়েটা দেওয়া দিয়ে যে আমার তো আমার তো বেশি আমার ভালোবাসে, এই কারণে তো আমার এই জিনিসটা দিছে চার সাথে মানা করেনি। পরে এক পর্যায়ে বাচ্চাটা অ্যাবর্শন করা হয়, আমি বিয়ে করিনি, তখন অ্যাবর্শন করানোর পরে এরকম কন্টিনিউ চলতে থাকে আমাদের সাথে রিলেশন, ঝগড়া হাসি খুশি আনন্দ এভাবে চলতে থাকে। আস্তে আস্তে দেখবো চেঞ্জ হয়ে যেতেছে, রাতে দুইটা তিনটা চারটা হঠাৎ হঠাৎ ফোন দিতাম, আমি তো রাতে ঘুম আসে না, হঠাৎ হঠাৎ ফোন দিতাম, দেখতাম ওয়েটিং, কার সাথে ওয়েটিং মানে একদিন রাতে ভোর চারটার দিকে আমি ফোন দিছি ওরা, এক ঘন্টা ওয়েটিং, পাঁচটা ফলে আজান দিতাছে, আজান দিতাছে ওই সময় ফোনটা ধরছে, এক ঘন্টা আমি ওরা ওয়েটিং পেয়েছি, ফোনটা ধরছে, ধরার পরে দেখা আমি কইতেছি কি ব্যাপার কার সাথে কথা বলতেছে এক ঘন্টা, আমি তো কথা বলতেছি না আমার বান্ধবী কথা বলতেছে, আমি তোমার বান্ধবী কে ড্রাইভার, আমার বান্ধবী একটা কথা আসছিল আমার পাশে পাশের বাড়ির, রাতে তো মামুনি ঘরে ছিল না, আমি একা ছিলাম, আমার মামি তো ছিল না, এই কারণে আমি ওর পাশে নিয়ে শুয়েছিলাম, ওর বয়ফ্রেন্ডের সাথে মনে কথা বলছে, আমাকে নাইট হইতে পারে না, ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছে, আমার ফোন তো দেখতেছে তাই না, হ্যাঁ দেখতেছে, তাহলে কাটলো না কেন, মানে আমদা গুন্দা মানে ওরা গেলানি শুরু করছে, গেলানি শুরু করার পরে আমি আচ্ছা ঠিক আছে আমার বুঝাইলো আর কি, এমন ভাবে বুঝাইলো কান্না করে আসছে, কান্না করে আসছে, পরে আমি বললাম যে নিশ্চয়ই মনে হয় সত্য কথা বলছে, যে কান্না করে দিছে যেহেতু তাহলে আমার সঙ্গে করার কোনো লাভ নেই। ওটা এরকম চলতেছে, ঝগড়া হয়, তিনি ঝগড়া, খালি একটা জিনিস নেই ভাইয়া, ওর দুদিন পর পর খালি একটা জিনিস শুরু হয়, আমার সময় দেয় না, আমার কাছে রাগ উঠে যায়, এই তোমার ফোন দিয়ে তুমি আমার অ্যাভয়েড করো কেন, কয়ে তো কাজ আছে এটা আছে ওইটা আছে, মানে
সে
দিতেছে না আমাকে। পরে আমার কইতেছে আমার কাজ আছে এটা আছে ওইটা আছে, এটা অ্যাভয়েড করা যায়। হঠাৎ একদিন আর আমি কইতেছি যে জানি তুমি যে আমার সাথে এগুলো করতেছো এগুলো কি ঠিক, কি করতেছি, এই যে মিথ্যা কথা বলতেছ তুমি কারোর সাথে রিলেশন করো না, মানে আমি যে তোমার ধরাইতে পারি যে তুমি রিলেশন করো, কয়েক তুমি যদি পারো তখন এটা তখন দেখা যাবে। পরে ওই নিজেই স্বীকার করছে কিন্তু ভাইয়া যে হ্যাঁ আমি রাসেল নামে একটা ছেলের সাথে আমি কথা বলছি, বিদেশ থাকেও বিদেশ থাকতে তিন চার মাস কথা হয়েছে আমার সাথে, তিন চার মাস কথা হয়েছে কিভাবে, যে আমার খালাতো বোন আর কি ওর নাম্বারটা দিয়েছিল, ওর কইতে যে ফ্রেন্ডলি। পরে একদিন ওর খালাতো বোনের বাড়িতে যায় বেড়াইতে, পরে ওর খালাতো বোনে আমার বলে যে ইব্রাহিম এরকম এরকম বিষয় যিনি তার একজনের সাথে কথা বলে, কার সাথে কথা বলে, রাসেল নামে তো ওর সাথে, তুমি জানো, আমি কোনো জানা জানি মতো ওর সাথে আজকে দেখাও করছে। পরে আমি ওর মুখ বাইরে ধরছি মানে চেপা ধরছি, ওরে কার সাথে কথা বলছো বলো, সত্যি কথা বলে না বলে না বলে না বলে না। পরে আমি বললাম যে যাক যেহেতু সত্য কথা যেহেতু বলতেছে যে কারো কথা বলে নাই, এত বারবার যেহেতু জিজ্ঞাসা করতেছি, এত কসম দিয়ে জিজ্ঞাসা করতেছি, ওর মায়ের কসম দিচ্ছি আমার কসম দিচ্ছি, তারপর অস্বীকার করছে, তা বিশ্বাস করলাম যেহেতু কসম কাটছে তাহলে ওর আর অস্বীকার মানে অবিশ্বাস করার কিছু নেই, বিশ্বাস করতাম আমি সবসময় বিশ্বাস করতাম যেটা বলতে সেই কথা আমি বিশ্বাস, ওই এক ওই রাইট আমি মিথ্যা। পরে এক পর্যায়ে ওরা আমি ধরা হলো নিজের মুখে স্বীকার করে যে হ্যাঁ আমাদের সাথে রিলেশন অনেক আগের থেকে, বাইরে থাকতে আমাদের সাথে রিলেশন, আমি ফ্রেন্ডলি রিলেশন, ফ্রেন্ডলি রিলেশন যদি হয়ে থাকে তাহলে ভোরে তিনটা চারটা দিকে কিছু কথা ওর মারা আমি জানাই কথাটা, ওর মায়ের জানার পর দেখ করতে কথা কইলে অসুবিধা কি, আমি গান এটা আপনার কাছে কোনো বিচার হলো, আমি আপনার কাছে বিচার দিলাম যে এরকম এরকম আপনার মেয়ে তো ভোর তিনটা চারটার দিকে কার সাথে কথা বলে, আপনি যত মাইনার নিচ্ছেন আমার সাথে রিলেশনটা সবাই যত মাইনার নিচ্ছেন আপনি মেয়েরা আমার কাছে তুলে দেবেন, ধরে যাওয়ার আগে দেওয়ার আমি বিয়ে করে ধরে যাবো বলছিলাম, অন্য তার একজনের সাথে কথা বলে আমি কীভাবে ওরা কোন বিশ্বাস আমি ওর বিয়ে করে রেখে যাবো বলেন, ওরা কয় কথা বললে তো অসুবিধা নাই কথা কোক, আমি তাহলে আমি মানুম না এটা তো আপনার উল্টা বিচার, আপনি মেয়েরা আপনি জিজ্ঞাসা করেন কার সাথে কথা বলে, ওর মাও কিন্তু জানে যে কার সাথে কথা বলে, তারপর ওর মা আমার আর কি উল্টা পাল্টা বুঝায়, বুঝানোর পরে আমি কিছু কই না ঠান্ডা মাথা থাকি, ওই রাসেলে আমার কাছে ফোন দেয়, পরে আমার কথা থাকে ভাই আপনার নাম কি ইব্রাহিম, আমি কাহা ইব্রাহিম আপনি কে, নাম রাসেল, আমার রাসেল কথা আছে যে ভাই আপনি অর্থ সেরা যান আমি অনেক খুব ভালোবাসি,
এর আগেও জীবনে আপনার যেটা হলো ওরকম একই কে
আমাকে বাইরে আপনি রিলেশন করা কয়দিন ধরা ভাই করতেছি তো আজকে চার পাঁচ মাস আমাকে দুই বছর ধরে আমি করতেছি আপনার চিনেন না চিনে এরকম করতেছেন পরে আমি শুনি আস্তে আস্তে ওই লোকটার নাকি আগে যে বিয়ে করছে ওই লোকটা ওই লোকের ওই ঘরের বাচ্চা আছে তিনটা মেয়ে বিয়ে দিছে তার ওই মেয়ের ঘরে একটা বাচ্চা আছে সে নানা হয়ে গেছে এই বুড়াটার সাথে গেছে প্রেম করতে মেজাজটা এত গরম হয়েছে আমার ওই দিনকা আর মারে ফোন দেয়া কই যে আপনার মেয়ে এতটাই খারাপ এতটাই জঘন্য হয়ে গেছে গা যে বলার বাহিরে আর বাপের সমান বয়সে ওর লগে গেছে প্রেম করতে আবার আপনার কোন কিসের সমস্যা পরে এক পর্যায়ে আমি ওর মামার কথাটা জানাই যিনি ছোট মামার কাছে যিনি ছোট মামার জায়গায় কোনটা ওই যে আমার যে খালু ছিল যার দোকান ছিল সদরঘাটে সে ইরাক চলে যায় মাঝখানে আমি তার কাছে বিচার দিই যে আঙ্কেল এরকম এরকম বিষয় সেও জানে আমার কাহিনীটা এমন একটা লোকের সাথে সে রিলেশন করতেছে দেখেন আপনি কেমন মেয়ে হয়ে গেছে আপনার বাগনিটা ওরা কিছু বলেন আপনি আমি কি তার সাথে খারাপ আমি কি তার সাথে কোনো অন্যায় করছি সে যে আমার লোক এটা করতেছে ওরা তাদের আচ্ছা কি করছে না করছে এটা আমি সব শুনছি ঠিক আছে আমার কানে সবকিছু আসছে আমি তাহলে তো যেহেতু আপনার কানে গেছে তা আপনি এটা কিছু করেন কাছে তুমি চিন্তা করো না তুমি টেনশন নিও না এটা আমি দেখতেছি ওরা আমি আচ্ছা ঠিক আছে আপনি দেখেন কিন্তু কোনো ক্ষতির দিকে যান না কেন ওরা আমার কাছ থেকে ছাড়া নেবেন তাহলে কিন্তু আপনি আমার আগের দৃশ্যটা সব দেখতে আপনার আমি আগে কেমন ছিলাম সবকিছু আপনি কিন্তু এখন দেখা দিব আমি আপনার আমি চাই না যে আমার আগের রূপটা আপনার কেউ সবাই দেখুক এতটুকুই তারা আমি বলছি পরে কইতাছি আমার কইতাছে আঙ্কেলে আচ্ছা তুমি কোনো টেনশন নিও না আমি দেখতেছি আমি ওর মার সাথে কথা বলবো পরে আমি এগুলো বলার পরে আমাকে তো সে একটা সান্ত্বনা দিল গতকালকে আমার নাকি গেছে কালকে আমি জেনে ফোন দিছি যে দেখো আমি তোমার খুব ভালোবাসি আমার সাথে এরকমটা করো না নাহলে আমার তো কিন্তু খারাপ কেউ হইব না তোমার জন্য বিশেষ করে তুমি আমার কাছ থেকে সরে যাও না আমি কিন্তু বাঁচতেও পারবো না আমি কিন্তু আগের পর্যায়ে চলে যাবো আমি একটা জিনিস কি ভাই আমি জেনির সাথে সবকিছু শেয়ার করছিলাম পরে আমার লাইফে কি কি ঘটে গেছে জেনি সব জানে
এখন যেটা বুঝি যে আপনারা এরকম তো দুর্লমান একটা অবস্থার মধ্যে আছেন আপনার এবং ওর সম্পর্ক ওকে আর বর্তমানে আপনি আর কি করেন পেশায় কিছু করছেন
জি না আমি আপাতত বেকার
বেকার বসে থাকেন পিস্তলটা এখন আপনার কাছে আছে
জি
পিস্তলটা কি করেছেন
আমি এটা ইয়াতে ফালা দিছি মেন হলের ভিতরে
কেন ফালা দিছেন
ভালো হয়ে গেছি গা আমার জেনি জেনির মতো করে ভালোবাসছিল যে জেনির ভরসা আমি ভালো হয়ে গেছি গা তার জন্য এগুলো আমি আর ইউজ করি না কোন রাজনীতি ছত্র ছাড়া আমি ঢুকি না
মানুষের ভালো হওয়া মানুষের মন্দ হওয়া কি আরেকজনের উপর ডিপেন্ড করে
কারণ আমি তো নিজে নিজে নিয়ত করছিলাম যদি আমার যদি কেউ যদি আমার লাইফে আসে কোনো মেয়ে
নিয়তই ভুল ছিল আপনাকে কেউ কেন কন্ট্রোল করবে আপনি কেন নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন যিনি যিনির প্রতি আপনার ভালোবাসা জন্মেছে সেটা যিনি জন্মায়নি আপনার মধ্যে আপনার ভালোবাসা ছিল সেখানে যিনি একটা অবজেক্ট মাত্র সেখানে যিনির প্রতি এই জিনিসটা আপনার জন্মেছে সেটা অন্য কারোর প্রতি হতে পারে লেট মি ফিনিশ ফার্স্ট এক দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে ওই মেয়েটা যদি আপনাকে না চায় তার মন থেকে আপনার জন্য যদি প্রেম না আসে যেটা আপনার এখন যিনির জন্য আসছে আপনি অন্য কাউকে চিন্তা করতে পারছেন না তো ওই মেয়েটার যদি আপনার তার মন থেকে না আসে জোর করে তো আপনি তাকে লাভ করতে আবেগ করতে পারবেন না কোনোভাবেই সম্ভব না এবং তার নয়নে যদি বাষট্টি বছর বৃদ্ধকে ভালো লাগে সেখানে আপনার কিছু করার নেই বরং আপনি যত বেশি তার দিকে আগাবেন যত বেশি আপনি টেনে হেঁচড়ে আদায় করার চেষ্টা করবেন তত বেশি সে আপনাকে হেট করা শুরু করবে তত বেশি আপনার কাছ থেকে দূরে সরে যাবে সো লেট হার লিভ অ্যালোন তাকে আপনি ছেড়ে দেন আপনার মতো করে গুডউইশ করে দেন আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যে আপনি ভালো হবেন কি মন্দ হবেন আপনি খারাপ পথে যাবেন কি যাবেন না সেটা একজন মানুষের উপর ডিপেন্ড করে না সেটা আপনার নিয়তের উপর ডিপেন্ড করে ঠিক আছে আপনি আমাকে শুধু একটু বলেন আপনার বয়স কত এখন
22
এই 22 বছরের জীবনে আপনার যদি সেই স্কুল জীবনটা বাদ দেই আমি ওই স্কুলের মারামারি থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি যে এতগুলো খারাপ কাজ করেছেন একটা মানুষকে হয়তো মেরেই ফেলেছেন লাস্ট যে ঘটনাটা বললেন এত গোলাগুলি করেছেন নিজে গুলি খেয়েছেন পায়ের দাগ আছে কোন শান্তির পাঠ আছে আরামের পাঠ আছে যেটা করে এই এইসবের মধ্যে আপনি একটু আরাম পেয়েছেন
আমার ভিতরে কোন আরাম বলতে কিচ্ছু নেই
এই 22 বছরের জীবনে কিছু নাই যেটা 22 বছর ধরে আপনি দেখলেন যে খারাপ পথে গিয়ে পাওয়া যায় না ড্রাগ এতগুলো ড্রাগ নিলেন ইয়াবা নিলেন হিরোইন নিলেন
আমি এখনো কন্টিনিউ ড্রাগ
এখনো আপনি ড্রাগ নেন যেটা কোনো শান্তি দেয় না সেটা সেটার ভিতরে যাওয়ার মধ্যে দরকারটা কি মানে যে চেয়ে তো মানুষ অশান্তি কিনে না
আমি ভুলতে পারি না ভাইয়া
সো হোয়াট
মানে ওর ছবিটা আমার চোখে ভাসলে আমার কলজাটা ফাটা যায় আমি আপনি বলবো কি
অসংখ্য প্রেম আছে পৃথিবীতে অসংখ্য অসংখ্য প্রেম আছে যেগুলো কষ্টের অসংখ্য অসংখ্য প্রত্যেকের জীবনেই কম বেশি এরকম দাগ আছে তো সবাই যদি এরকম অস্ত্র হাতে নিত সবাই যদি এরকম খারাপ হতো তাহলে পৃথিবীতে কি অবস্থা ভালো মানুষকে খুঁজে পাওয়া যেত না আপনার জীবনের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আপনি কোনো ভালো সঙ্গ পাননি আপনি যাদের সাথে মিশেছেন বা যে পরিবেশে বড় হয়েছেন সেই পরিবেশে আপনাকে কেউ ভালো কথা বলেনি আপনাকে কেউ বলেনি এটা করলে এটা হয় এটা করলে এটা হয় এই জিনিসটা করলে এটা হয় এটা এটা নিয়ে ভালো কিছু হওয়া যায় এগুলো আপনি পাননি
আর আপনি 22 বছরের লাভ তো, আপনি এত ছোট অল্প বয়সী একটা মেয়েকে লাভ করেছেন, সেও অনেক অল্প বয়সী, সবকিছু মিলিয়ে আপনার জীবনটা অনেক বেশি ইমোশনাল। হ্যাঁ, এই রাগ নেন যে কারণে মাথা ঠিক থাকে না, কি নেন আপনি এখন?
আমি মানে গত দুদিন ধরে এখনো কিছু খাই না।
না কিন্তু কি নিলে আপনি কি নেন?
ইয়াবা।
ইয়াবা নেন?
এটাই বেশি।
ইয়াবা তো মানুষকে শেষ করে দেয়। আপনি যে ইয়াবাটা নিচ্ছেন কন্টিনিউয়াসলি, আপনার ব্রেন তো একসময় ড্যামেজ হয়ে যাবে। এখন হচ্ছে আপনার বডি গ্রোথ স্টেজ। আপনি তো চিন্তা করেন কখনো আপনার লেখাপড়ার কোয়ালিটি নাই, আপনার বাবার ইকোনমিক প্রপার্টি, ইকোনমিক প্রপার্টি তো বোঝেন, অর্থনৈতিক সম্পদও তেমন নাই, কিছুই আপনাকে দিতে পারবে না। আপনাকে গায়ে গতরে খেটে আপনার জীবন ক্যারিয়ার করতে হবে। আপনার এখনো বিয়ে হয়নি, আপনার সন্তান হয়নি, আপনি মাত্র 22 বছর বয়স, আপনার ক্যারিয়ারের কিছুই আপনি তৈরি করেননি এখন পর্যন্ত। এবং 22 বছর হচ্ছে সবচেয়ে স্বর্ণ সময় মানুষের জীবনে, 22-20 পরে বলা হয়ে থাকে। তো আপনি সেই সময়টাতে ইয়াবা নিচ্ছেন একটা মেয়ের জন্য, আপনি আবার চিন্তা ভাবনা করছেন আপনি অস্ত্র হাতে তুলে নেবেন, আবার খারাপ কাজ করবেন। পলিটিক্যাল সাপোর্টে গিয়ে দেখলেন লিডার আপনাদেরকে ইউজ করে, যে কোনো সময় যেভাবে মোসিনকে ফেলে দিছে আপনাকেও ফেলে দিতে পারে। সবকিছু আপনি জানেন, জেনে শুনে আপনি আপনার সময়গুলো কেন নষ্ট করতেছেন? এই 22 বছরেই কেউ পৃথিবীর সেরা ধনীদের মধ্যে একজন হতে পারে। এই 22 থেকে 32 বছরের মধ্যেই বিগেস্ট ভালো ভালো জিনিস করা সম্ভব। অল্প পুঁজি দিয়ে আজকে গ্রামে গঞ্জে ছেলেমেয়েরা, বেকার যুবকরা কত সুন্দর যুব উন্নয়ন প্রশিক্ষণ নিয়ে মাছ চাষ করতেছে, তারপরে আপনার গরু পালতেছে, খামার করতেছে, এবং তারা শুরু করছে জিরো থেকে, তারা হিরো হয়ে গেছে, এরকম সংবাদপত্র পত্রিকা টেলিভিশন রেডিওতে অহরহ আসে। আপনি মানে আপনার কখনো ভালো হতে ইচ্ছে করেন, একটা বেটার লাইফ লিড করতে ইচ্ছে করেন? আজকে জেনির প্রতি যে ফিলিংস আছে, আপনি যদি নিজেকে নষ্ট করেন ওই যে কথাটা বলতেছেন আমি জেনিকে না পেলে এটা করবো, 5 বছর পর আপনার এই ফিলিংসও থাকবে না, শুধু আফসোস করা ছাড়া জীবনে কিছুই থাকবে না। কিন্তু 5টা বছর যে আপনি হারাই ফেলবেন না, এটা আপনি সারা জীবনে রিটার্ন পাবেন না।
রাইট, আমি তার জন্য যে বেজ দিতে আসা হয়েছে, আমি এই কারণে আসা হয়েছে যেন আমি ভালো হতে চাই। আমি এই ড্রাগসের জীবন আমার আর ভালো লাগে না, সন্ত্রাসী লাইফ আমার আর ভালো লাগে না, ভালো হতে চাই।
তুমি সেটার জন্য নিজের মনের ইচ্ছাটাই যথেষ্ট, আপনাকে কেউ ভালো করবে না। নিজের ভালো হওয়া, নিজের খারাপ হওয়া কখনো কারো হাতে দিবেন না, তাহলে যে কোনো মুহূর্তেই আপনার জীবনটাকে স্পয়েল হয়ে যেতে পারে। নিজের ভালো নিজের কাছে, নিজের মন্দ নিজের কাছে। এবং আপনি জীবনে একটা ভালো এম ঠিক করেন, আপনার জীবনে কোনো ভালো এম আছে, লক্ষ্য আছে? আজ থেকে 10 বছর পর আপনি কোথায় থাকতে চান, 20 বছর পরে আপনি
কোথায়?
মানুষের জীবনে যদি এম ইন লাইফ না থাকে, তাহলে মানুষ সামনের দিকে এগোবে কি করে? আপনার জীবনের এম ইন লাইফ ঠিক করেন, যেটা সম্ভব আপনার জন্য অ্যাচিভ করা। আপনার মাথায় রাখতে হবে আপনার এডুকেশন নাই, আপনার মাথায় রাখতে হবে আপনার বাবার অর্থনৈতিক সম্পদ নাই, আপনার শুধু আছে গায়ে গতরে খেটে অর্থ উপার্জন করা। আপনার মধ্যে ভালো কি কি গুণ আছে সেগুলোকে পুঁজি করে আপনি 10 বছর পরে কোথায় থাকবেন ভালো অর্থে, সেটা এম ঠিক করেন।
আমি এই জেনের জন্য কিন্তু আমার মাকে অনেক কষ্ট দিচ্ছি। আমি
তো মাকে কষ্ট দিচ্ছেন, মা আজ বাদে কাল যদি দুনিয়া থেকে চলে যায়,
সেটাই আমার সেই কষ্টটা এখনো, মানে ওই কষ্টটা আরো বেশি করে খায়। আমার মায়ের কিন্তু আমি অনেক কষ্ট দিচ্ছি।
ড্রাগ কখনো আপনাকে সমাধান দিবে না কিছুক্ষণের জন্য, এটা একটা এক ধরনের ইলিউশন তৈরি করে মাথার মধ্যে, ওইটুকুতেও মানুষ সাধারণ সেন্সেই থাকে, এবং এইটা কোনোদিন কোনো সমাধান দিবে না। আপনি ইবাদত করেন, আপনি তো ধর্ম বিশ্বাস করেন, করেন না?
জি।
সৃষ্টিকর্তার কাছে বলেন, আল্লাহর কাছে বলেন, আপনি তার কাছে প্রার্থনা করেন, তার কাছে মাপ চান, তার কাছে প্রতি মুহূর্তে বলেন সমাধান দেওয়ার জন্য। আপনি সৎ পথে থাকেন, ন্যায় পথে থাকেন, এবং একটা সময় গিয়ে আপনি বেটার সলিউশন পাবেন। সুতরাং আপনি তো করে দেখলেন, 22 বছরের জীবন তো করে দেখলেন যে এইসব কোনো জায়গায় কোনো ভালো কোনো শান্তি নেই। আগের একটা মেয়ের জন্য আপনি এই রাস্তা বেছে নিলেন একটা বাইককে কেন্দ্র করে, আবার এই জেনের জন্য আপনি একই রাস্তায় ফিরে যেতে চাচ্ছেন। সো দিস ইজ নট দ্য সলিউশন। আগের যে মেয়েটাকে আপনি আগের মতো লাভ করেন এই 22 বছরে, জাস্ট গিভ মি অ্যান এক্সাম্পল, যে প্রথম মেয়েটাকে যার জন্য আপনার এত ক্রেজি হয়ে গেছিলেন, তো সেটা যদি ভুলে যেতে পারেন আপনি জেনেকেও একসময় ভুলে যাবেন। কিন্তু আপনি কিন্তু আপনি, আপনার ভালো মন্দটা আপনার কাছে। সো প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের 22 বছরের ইব্রাহিম, তার অকপটে অনেক স্বীকারোক্তি, এবং যেটা আজকে তার পরিবার এবং অনেকেই আজকে ফার্স্ট জানলেন। আমরা এরকম অসংখ্য ইব্রাহিমকে আমাদের সোসাইটিতে দেখি যারা ভুল পথে গিয়ে আমাদেরকে খারাপ রাখে, এবং একই সাথে তাদের জীবনটাও নষ্ট হয়ে যায়। বোমাবাজি করা, সন্ত্রাসী করা, এবং একই সাথে অপরাজনীতির শিকার হয়ে মানুষের ক্ষতি করা, বড় ভাইদের মাথায় হাত, মাথায় স্পর্শ, এবং এই বড় ভাইরাই যে জীবনে কত বড় কাল হয়ে যেতে পারে। সেই মহসিন, মহসিনকে কেউ মনে রেখেছে? মহসিন তো হারাই গেছে, আপনিও একসময় এরকম ভাবে হারাই যাবেন যদি আজকের এই পথ থেকে না সরেন। সো দিস ইজ দ্য আলটিমেট লেসন অফ দিস ভয়াবহ স্টোরি। আমরা এই পর্যায়ে আমাদের যিনি এক্সপার্ট প্যানেল থেকে আছেন ডক্টর তাজুল ইসলাম, ইটস নট আ মানে মানে কি বলা যেতে পারে ডিফারেন্ট স্টোরি বাট ভেরি কমন কেস ফর ইউ, কি বলার আছে আপনার বিশেষ করে? ওকে, আমার মনে হয় যে আপনার কথাগুলো অনেক কিছুই আমি বলে ফেলেছি, তারপর আপনি যদি কিছু বলতে চান ডক্টর তাজুল ইসলাম।
জনপালের মতন আমরা আছিও আমাদের অতিথি হচ্ছে ইব্রাহিম, অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
যারা আমাদেরকে টেক্সট করে পাঠিয়েছেন, ফেসবুকে আসলে যেহেতু অ্যালাউ করা হয় না, বাংলাদেশে যেহেতু ফেসবুক আপাতত ব্যান করা আছে, সে কারণে আমরা ফেসবুক ইন্সপায়ার করছি না প্রিয় শ্রোতা। তবে অনেকেই দেশের বাইরে থেকে অনুষ্ঠানটি নেটের মাধ্যমে শোনেন, অনেকেই আমাদেরকে ডাউনলোড করে শোনেন, তারা ফেসবুকে যেহেতু আসতে পারেন সেজন্য মাঝে মাঝে আমরা ফেসবুকের লিঙ্ক জানাই। আর এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যারা এসএমএস করতে চান তারা আমাদেরকে 3221 অর্থাৎ 2221 এ টেক্সট করতে পারবেন, যেমনটা করেছে সুমন ফার্মগেট থেকে। ভাইয়া, ছোট থেকেই একটা কথা শুনেছি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ইব্রাহিমের সর্বনাশ হয়েছে অসৎ সঙ্গে। ধন্যবাদ, আমিও একেবারেই একমত আপনার সাথে। ফয়সাল উত্তরা থেকে, ভাইয়া যেসব বড় ভাইয়া এই ইব্রাহিমের মতো অন্যদের ইউজ করে তাদের শাস্তি আমরা কিভাবে দিতে পারি, একটা বিরাট প্রশ্ন চিহ্ন। আসলে এই প্রশ্নটা আমিও রাখতে চাই, শাস্তিটা আসলে কিভাবে দিতে পারি। কর্ণা চট্টগ্রাম থেকে লিখেছে, ইব্রাহিমের জন্য এখন শুধু করুণা হচ্ছে, ওর আসলে কপালটাই খারাপ। প্রথমে মেয়েটা ওকে ইউজ করলো, বড় ভাইরা ইউজ করলো, এখন যাকে লাভ করে এই মেয়েটা ওর সাথে নেই, ভেরি ভেরি স্যাড। সঞ্জু মিরপুর থেকে লিখেছে, ইব্রাহিম নিজে যতটা না দায়ী তার চেয়ে ওর পরিস্থিতি বেশি দায়ী করেছে, ওকে পারিবারিকভাবে বন্ডেজ ওর ক্ষেত্রে কখনোই ছিল না, একটা প্রশ্নবোধক চিহ্ন। যাই হোক, এই প্রশ্নগুলোর উত্তর আমার মনে হয় অনেকের কাছেই আছে, কিন্তু প্রিয় শ্রোতা এই পর্যায়ে আমরা চিঠি শুনবো, চিঠি আমাদেরকে পড়ে শোনাবে আর যে রাজু। চলুন, কে লিখেছে এবং কি লিখেছে আমরা একটু শুনি।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিবো সত্য বলিবো, রিচার্জ ইয়োরসেলফ।
আমি শিহাব চট্টগ্রাম থেকে লিখছি, সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি এমন কিছু কথা বলবো যা আগে কখনোই বলা হয়নি। যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান শুনে আমি অনেক বড় একটা ভুল করা থেকে ফিরে এসেছি। আমি রাজনীতির সঙ্গে ছোটবেলা থেকেই জড়িত। কিছুদিন আগে আমাদের একটা প্ল্যান হয় একটা অনুষ্ঠানে কয়েকটি বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করে কিছু ক্ষতি করা, কিন্তু সেই কাজ আমি করিনি এবং কাউকে করতেও দেইনি। আর এর জন্য সমস্ত ক্রেডিট আমি দিতে চাই যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানকে। এই অনুষ্ঠান শুনে আমি অনেক বড় একটি ক্ষতি করা থেকে ফিরে এসেছে। আমি আশা করছি আরো অনেকেই আমার মতো সৎ পথে ফিরে আসবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইওর সেলফ।
চমৎকার একটি কাজ করেছেন বন্ধু, আমি নিঃসন্দেহে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদেরকে মাঝে মাঝে বলেন, আমাদের একজন সহকর্মী ডক্টর তাজুল ইসলাম, তিনি বলেন, তিনি যেহেতু সাইকিয়াট্রিস্ট, তিনি আসলে বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নেন এই অনুষ্ঠানটিকে। তিনি বলেন, নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে এই অনুষ্ঠানটি, রেডিও অনুষ্ঠানটি মানুষের মনোজাগতিক পরিবর্তনের জন্য। এই কথাগুলো আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে, যখন থেকে সত্যি সত্যি কোনো একজন বন্ধু এসে আমাদেরকে বলেন যাহা বলিব সত্য বলিব শুনে ইন্সপায়ার হয়েছি এবং নিজেকে অপরাধ থেকে বিরত রেখেছি কিংবা কাউকে অপরাধ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করেছি। নিঃসন্দেহে সেটা আমাদের জন্য অনেক অনেক বড় পাওয়া। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিব আলো সমস্ত ঘরে ঘরে, সমস্ত মনের মনি কোঠায় এটা পৌঁছে যাক, আমরা আলোয় উদ্ভাসিত হই এবং একই সাথে আমরা যেন সত্যকে নিজের মধ্যে ধারণ করে সমস্ত অপরাধ থেকে নিজেকে মুক্ত রাখতে পারি। তাহলে আমরা বলতে পারবো আমাদের রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব সাকসেস। আজকের মতো শেষ করতে চাই, যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী রবিবার ঠিক রাত 12টায় আমি আরজে কিবরিয়া, আমার টিম মেম্বার আরজে রাজু এবং সাউন্ডে রয়েছে মঞ্জু, তাদের সবাইকে নিয়ে একই সাথে আপনাদের মধ্য থেকে একজন বন্ধুকে নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।